This track was downloaded from FusionBD.com.
কুয়াশা কিন্তু পড়ছে এখন আস্তে আস্তে, রাতে যখন কুয়াশা শেষ করে আমরা বাড়ি ফিরি, কুয়াশার রহস্য ভেদ করে এখন বাড়ি ফেরার পথে কিন্তু দেখি যে ঘন কুয়াশা করে আছে। স্টুডিও থেকে হয়তো কুয়াশা সরে যায়, কুয়াশার রহস্য থেকে আমরা বের হয়ে আসি, কিন্তু বাইরে গিয়ে আমরা আবার কুয়াশা পাই। আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221, আর আর জি শারমিনের ফ্যান পেজ আছে এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে। কিন্তু আজকে আমাদের নেটে একটুখানি সার্ভার ডাউন আছে, সেই কারণে হয়তো বা যারা ফ্যান পেজে লিখছেন তারা হয়তো সময় মতো উত্তর পাবেন না, বা আমরা যদি ডাউন মানে সার্ভার ডাউন থাকে তাহলে কিন্তু আমরা পড়তে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর 2221 পাঠানো যেতে পারে, সেখানে আশা করছি আসবে, আর নেটের লাইন খারাপ থাকে সেখানে আসছে না কেন জানি না, কিন্তু এখানে হয়তো বা চেষ্টা করব। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি যে কাজের একটি খবর, গল্প যাবার আগে সবকিছু শুরু আসল গল্পে যাবার আগে, যে বন্ধুরা আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে দ্রুত গতির 3G ইন্টারনেট অভিজ্ঞতা নিয়ে এসেছে গ্রামীণফোন। যারা ভাবছেন আজ নেব কাল নেব, একদম দ্বিধায় থাকবেন না, চমক হচ্ছে গ্রামীণফোন মাত্র 400 টাকা প্রমোশনাল অফার নিয়ে এলো 512 KBPS এর 2GB স্ট্যান্ডার্ড প্যাক। অ্যাক্টিভেট করতে জাস্ট ডায়াল করুন *500*5 সিফ হ্যাশ আর যুক্ত হয়ে যান দেশের সবচেয়ে শক্তিশালী 3G দুনিয়ার সাথে। ব্রাউজ করার আগে চেক করে নিন আপনি 3G কভারেজের ভেতর আছেন কিনা। ইতিমধ্যে ঢাকার বসুন্ধরা, বাড়িধারা, গুলশান, বনানী, চিটাগং ও সিলেট 3G কভারেজে চলে এসেছে এবং খুব শীঘ্রই ছড়িয়ে যাবে সারা দেশে। এবার আপনার পালা, ইচ্ছে হলেই চলো বহুদূর। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.gramingphone.com এই ঠিকানায়। বন্ধুরা জানিয়ে দিলাম কাজের খবরটিও, কারণ গল্প পড়তে গিয়ে বা বলতে গিয়ে বা গল্প শোনাতে গিয়ে বন্ধুদের বিরক্ত করতে চাই না, অনেকে খুব বিরক্ত হয়ে এত ধৈর্য কম। আমি একটা জিনিস বুঝলাম বন্ধুদের, এইসব গল্পের ক্ষেত্রে কিন্তু ধৈর্য থাকতেই হবে, রহস্য যেখানে আছে। আর প্রচুর বন্ধুরা আমাদেরকে নিয়মিত কুয়াশায় গল্প পাঠাচ্ছেন, তো একটা কথা আমি বন্ধুদেরকে, আমি নামগুলো পড়ে দিচ্ছি আজকে যারা গল্প পাঠিয়েছেন, যাদেরগুলো আমি আজকে পড়লাম না, আমি অ্যাকচুয়ালি বুঝতে হবে তো কি গল্প, কোন আয়োজনটা শুনছে বা কুয়াশাটা কি আসলে, কুয়াশা সেটা হত্যাকাণ্ডই হোক, ভৌতিক কিছুই হোক, আদিভৌতিক হোক, ফিকশনই হোক, রহস্য থাকে কিন্তু। সুতরাং যেই গল্পই থাকুক না কেন, হতে পারে খুব একটা দৈনন্দিন জীবনের একটা প্রাত্যিক জীবনের ঘটনা, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা রহস্য থাকতে পারে। এক পাতায় কিন্তু অনেক চমৎকার রহস্য তৈরি করা যায়, আমরা কিন্তু সেটা পড়ে হচ্ছি বন্ধুদের
পাঠিয়েছেন।
তো আমি নাম বলে দিচ্ছি যারা কষ্ট করে লিখে পাঠিয়েছেন, মুনমুন চৌধুরী, আপনি গল্পটা পাঠিয়েছেন হচ্ছে, আচ্ছা অনেক ধন্যবাদ লিখে পাঠাবার জন্য, কিন্তু গল্পটা ঠিক, গল্পের মধ্যে কোনো রহস্য নেই, যে কারণে আমি আজকে পড়তে পারছি না। আরেকজন পাঠিয়েছে অতনু রায় চৌধুরী, আমি এখানেও চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন, আমি এখানে কোনো রহস্য খুঁজে পাইনি আসলে, কুয়াশায় পড়বার মতন কোনো রহস্যজনক কিছু আমি নেই গল্পের মধ্যে। সাধারণ একটা ঘটনা যেটা পড়লে হয়তো বা আপনার হয়তো ভালো লাগবে আপনার লেখা, কিন্তু অন্যরা হয়তো বা কিছু বুঝবে না যে এই গল্প কেন পড়াচ্ছে, কারণ আমার যে কন্টেন্ট বা আমি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি বা যে আয়োজনটা বিষয় ভিত্তিক আয়োজন, সেই বিষয়ের উপরে ভিত্তি করে তো লেখা উচিত, তাই না? আর এই মুহূর্তে যার গল্প পড়া হচ্ছে, যে বন্ধুটি লিখে পাঠিয়েছেন তার নামটা বলবার আগে আমি ঠিকানাটা একবার জানিয়ে দিই, যে ঠিকানা আমাদেরকে গল্প পাঠাতে হবে কুয়াশা, সেটা হচ্ছে আমি আগে ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, kuashafm8920@gmail.com, কুয়াশা kuashafm8920@gmail.com। আর পোস্টে বাই মেইলে যদি পাঠাতে চান, পোস্ট করে বা ঠিকানা পৌঁছে দিয়ে দিতে চান, সে এবিসি ঠিকানা জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কার্বন বাজার, ঢাকা। আর এই মুহূর্তে অনিন্দ যে গল্পটা পড়ে শোনাচ্ছে সেটা পাঠিয়েছেন হাসান ইমাম, কিন্তু এই গল্পটি একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে তিনি লিখে পাঠিয়েছেন। গল্পটি লিখেছেন রাস্কিন বন্ড এবং তার সেই গল্পটার নাম ছিল, বা সেই গল্পটার নাম হচ্ছে দ্য হন্টেড বাইসাইকেল। ঠিক আছে, আমরা গল্পটা শুনবো, তারপরে আবার ফিরে আসছি। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে ট্রিপল 2
জেলা শহর থেকে 5 মাইল দূরবর্তী একটি গ্রাম নবাবপুর। নামে নবাব হলেও জেলা শহর থেকে এই গ্রামে আসতে কিংবা এই গ্রাম থেকে জেলা শহরে যেতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। পুরো পথটাই মাটির, যানবাহন বলতে একমাত্র মাধ্যম গরুর গাড়ি। কারো যদি গরুর গাড়ি ঝাঁকি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে পা দুখানার উপর সবসময় যত্নশীল থাকতে হবে। রাস্তার যখন এই অবস্থা তখন শাউনকে প্রায় প্রতিদিনই জেলা সদরে যেতে হয়। না, শাউন গরু গাড়িতে যায় না, সাইকেলের প্রতি দুর্বলতা থাকার কারণে আর কিছুটা রাস্তা খারাপ অবস্থার কারণে শাউনের বাহন হিসেবে নিজের প্রিয় সাইকেলটাই সবসময় ব্যবহার করে শাউন। পুরো নাম শাউন মাহবুব। প্রায় প্রতিদিন সে গ্রাম থেকে 5 মাইল দূরবর্তী জেলা সদরে আসে, চিঠিপত্র নেয়, একটা সংবাদপত্র কিনে, বাজারে অসংখ্যবার চায়ের পেয়ালা চুমুক দেয়, আর দোকানদারদের সাথে নানা গল্পে মেতে ওঠে। শাউন পেশা একজন ডাকপিয়ন। সে জেলা শহরের পোস্ট অফিসে এসে তার গ্রামের চিঠিপত্র, মানি অর্ডার ইত্যাদি সংগ্রহ করে এবং পরবর্তী দিন তা বিলি করে। যদিও খুব একটা চিঠিপত্র আসে না, তবুও যা আসে তা সে দায়িত্বের সাথেই বিলি করে। চিঠি সংগ্রহের দিন যদি গুরুত্বপূর্ণ কোনো বিলি না থাকে সে সাধারণত সন্ধ্যা 6টা নাগাদ সাইকেল চালিয়ে গ্রামের পথে ফিরে আসে। পুরো পথটাই বলতে গেলে বেশ নীরব থাকে, মাঝে মাঝে বনের মাঝ দিয়ে রাস্তা পার হতে হয়, আর শীতকালে 6টা মানে তো বেশ রাতের দিকে, সেই সময় সে তার সাইকেলের সাথে একটা বাতি জ্বালিয়ে নেয়। এমন এক শীতের সময় শাউন তার কাগজপত্র নিয়ে সাইকেল চালিয়ে গ্রামের পথ দিয়ে রওনা দিয়েছে। তখন সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি ছিল। ইতোমধ্যে সে গ্রামের পথের অর্ধেক অংশ পার হয়ে এসেছে। বনের ভিতর দিয়ে যেটুকু পথ আছে তা চলে গেলেই সে গ্রামে পৌঁছে যাবে। তার মাঝে মাঝে অংশে এসে শাউনকে থমকে দাঁড়াতে হয়। হঠাৎ সে দেখে রাস্তার মাঝখানে একটি ছোট ছেলে একাকী দাঁড়িয়ে আছে। এই সময়ে রাস্তার মাঝখানে কারো দাঁড়িয়ে থাকার কথা নয়। এই জায়গাটিতে হিংস্র পশুদের বেশ উৎপাত। শাউন বেশ অবাক হলো ছোট একটি ছেলেকে এই সময়ে বনের এই অংশে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে। শাউন সাইকেল থেকে নেমে বালকটির কাছাকাছি আসলো, কিন্তু বালকটি তার আগমনের ব্যাপারটিকে লক্ষ্য করলো বলে মনে হলো না। শাউন বলল, এই ছেলে তুমি এখানে একা একা কি করছো? ছেলেটি শাউনের দিকে না তাকিয়ে উত্তর দিল, আমি অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছো? তোমার মা বাবার জন্য? না, আমি আমার ছোট বোনের জন্য অপেক্ষা করছি, ছেলেটি উত্তর দিল। আমি আমার আসবার পথে কাউকে দেখতে পেলাম না, তোমার বোনকেও বোধহয় দেখতে পেলাম না, সে মনে হয় আরো সামনে আছে। তুমি বরং এখানে একা দাঁড়িয়ে না থেকে আমার সাথে চলো, আমরা দুজনে মিলে তোমার বোনকে খুঁজে বের করবো, একসাথে অনেকগুলো কথা বলে সামনে থামল। ছেলেটি শাউনের প্রস্তাবে মাথা নেড়ে সাইকেলের সামনে নীরবে উঠে গেল। পরবর্তী সময়ে শাউন ছেলেটির অবয়ব কখনই স্মরণে আনতে পারেনি। ইতোমধ্যে অন্ধকার হয়ে এসেছিল। যেহেতু ছেলেটি শাউনের সামনে বসে ছিল, ফলে তার চেহারা সবসময় শাউনের পিছনের দিকে, ছেলেটির পিছনের দিকে শাউন ছিল বলেই ছেলেটির চেহারা শাউন দেখতে পায়নি। এত তো শীতকাল, তার উপর সেদিন বেশ বাতাস বইছে, ঠান্ডা হাওয়া শাউনকে প্রায় কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ছোট ছেলেটি যেন কখনোই অনুভূতি ছিল না। শাউন যেখানে রীতিমতো কাঁপুনি পর্যায়ে চলে গিয়েছিল সেখানে ছেলেটি একরকম ধীর স্থির অবস্থা শাউনকে বেশ অবাকই করেছিল। ছেলেটিকে নিয়ে শাউন বেশ দূর এগোয় নেই এমন সময় সে তার সাইকেলের আলোয় রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি অবয়ব দেখতে পেল। অন্য সময় হলে কি হতো বলা মুশকিল, তবে শাউনের সাথে সঙ্গী থাকায় সে খুব একটা ভয় পেল না, সবকিছু তার কাছে স্বাভাবিক লাগছিল। সামনে এসে সে দেখতে পেল অবয়বটি একটি মেয়ের। মেয়েটি ছেলেটির তুলনায় একটু বড় হবে বলে ধারণা করল শাউন। মেয়েটির লম্বা চুল, হালকা বাতাসে উঠছিল, যার কারণে মেয়েটির চেহারা ঢাকা পড়ে গিয়েছিল। শাউন হেসে বলল, এই তো তোমার বোন, তাকে আমাদের সাথে নিয়ে যাই। মেয়েটি শাউনের হাসির কোনো জবাব দিল না, এমনকি তার ভাইয়ের সাথেও তার কোনো কথা না বলে শাউনের সাইকেলের পিছনের অংশে বসে পড়ল। শহরে অটোপোজ সাইকেল প্যাডেল দিয়ে পা রেখে চালাতে শুরু করলো। সাইকেল চালাতে চালাতে সামনে মনে হলো তার আরোহী দুজন খুব একটা আন্তরিক না, বয়সের তুলনায় তারা যেন একটু বেশি গম্ভীর, শাওন ভাবছিল। সে অপরিচিত বিধায় তারা হয়তো সহজ হতে পারছে না। যাই হোক, আগে গ্রামে পৌঁছে নেই, তারপর তাদেরকে চেয়ারম্যানের হাতে তুলে দিয়ে আমার দায়িত্ব আমি শেষ করবো। চেয়ারম্যানই এদের বাবা মাকে খুঁজে বের করবে সাত পাঁচ না ভেবে শাওন এই সিদ্ধান্তে আসলো। রাস্তাটা খারাপ ছিল, তবে সাইকেল চালানো যেত সহজেই। কিছুক্ষণ পর শাওন অনুভব করলো যে সে যেন পাহাড়ের উপর দিয়ে সাইকেল চালাচ্ছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এমনটা হবার কথা নয়। তার আগেও সে দুজনকে নিয়ে সাইকেল চালিয়েছে, সাইকেল চালিয়ে জেলা সদর থেকে গ্রামে এসেছিল, গ্রাম থেকে জেলা সদরে এসেছিল, তখন এতটা কষ্ট হয়নি। আজ কেন কষ্ট হচ্ছে শাওন কিছুতে বুঝতে পারছিল না। হঠাৎ শাওনের খেয়াল হলো তার সামনে বসা ছেলেটির মাথা তার মুখের খুব কাছে চলে এসেছে, আর পেছনে ছেলেটির যে বোন বসেছিল তার ভারী নিঃশ্বাসের শব্দ শাওনের কানের কাছে এসে পড়ছিল। মনে হচ্ছে শাওন নয়, সাইকেলটা যেন পেছনে বসা ছোট মেয়েটি চালাচ্ছে। এমন অবস্থা শীতের এই ঠান্ডা হাওয়ার মাঝেও শাওন গরম অনুভব করতে লাগলো। মনে হলো তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। চলো আমরা কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিই, ক্লান্ত শাওন যেন নিজের অজান্তেই বলে উঠল। না, কোনো বিশ্রাম নেওয়া হবে না, ছেলেটি এবং তার বোন একসাথে চিৎকার করে উঠল। শাওন তাদের এই চিৎকারে একদম অবাক, ছোট মানুষ তাই কোনো উত্তর না দিয়ে কোনো বিবাদে না গিয়ে শাওন আবার সাইকেল চালাতে লাগলো। কিছুক্ষণ পর শাওনের মনে হলো, আরে আমার আমার সাইকেল, আমি এদেরকে উঠিয়ে আনলাম, কষ্ট করে সাইকেলও চালাচ্ছি, এদের ইচ্ছা মতো চালাবো কেন, আমি আমার ইচ্ছা মতো বিশ্রাম নেব, আমাকে বাধা দেবার মতো ওরা কে, আর আমি বা ওদের কথা শুনতে যাব কেন। এই কথা ভাবতে ভাবতে শাওন সাইকেল থামাবার কথা চিন্তা করলো। তখন তার দৃষ্টি চলে গেল সাইকেলের হ্যান্ডেলের পাশে রাখা ছেলেটির হাতের উপর। হাতগুলো যেন অস্বাভাবিক আকার ধারণ করছিল, লম্বা, কালো এবং রোমশ। এই দৃশ্য দেখার পর শাওনের হাত কেঁপে উঠল, তার সাইকেল যেন এলোমেলো ভাবে চলতে লাগলো। সাবধান, তুমি কোথায় যাচ্ছ, শিশু দুটি একসাথে চিৎকার করে উঠল। তাদের কণ্ঠস্বর শুনে মনে হলো না যে এটা কোনো শিশুর কণ্ঠস্বর। ভয় জাগানি একটা কণ্ঠস্বর শুনে শাওন হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। কতটুকু সময় শাওন পিছনে তাকিয়েছিল তা ঠিক মনে করতে পারলো না, মনে হলো সেকেন্ডেরও কম সময়। এর মধ্যে শাওন তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলো। মেয়েটির চেহারাটা যেন বিশাল আকার ধারণ করেছে, মুখের ছোপ ছোপ দাগ, তার পা লোমশ এবং কালো আকার ধারণ করছে, সে পা দুটি দিয়ে পথের উপর টেনে টেনে চলেছে, মনে হচ্ছে যেন সাইকেলটাকে থামাবার চেষ্টা করছে। থামো, এই জলধারের সামনে থামো, ভয়ঙ্কর স্বরে যেন তাকে কে নির্দেশ দিল। কিন্তু শাওন কিছু করার আগেই তার সাইকেলটার সামনে চাকাটা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সাইকেলটা উল্টে গেল, শাওন মাটিতে পড়ে ধুলোতে হামাগুড়ি দিতে লাগলো। ঠিক তখনই শাওন একটা আঘাত অনুভব করলো তার মাথার পেছনের দিকে, তারপরে সব অন্ধকার। কতক্ষণই অবস্থায় ছিল তার শাওনের ঠিক মনে নেই, যখন সে নিজেকে সজাগ আবিষ্কার করলো তখন সে দেখতে পেল আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। সে উদ্ভাসিত চাঁদের আলোয় জলাধারের পানি যেন মুক্তার মতো ঝকঝক করছে। শাওনের চারপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না, বাচ্চা দুটো যেন হাওয়ায় মিশে গেছে। শাওন মাটি থেকে উঠে কাপড়ের ধুলো ঝাড়তে শুরু করলো। ঠিক তখনই সে জলাধারের কাছ থেকে পানি ছিটানো এবং খাওয়ার শব্দ শুনতে পেল। শাওনের দৃষ্টি চলে গেল জলাধারের কাছে, শাওন দেখতে পেল দুই জোড়া চোখ জল জল দৃষ্টি নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জলাধারটি কর্দমাক্ত, চাঁদের আলোয় জলাধারে স্পষ্ট সে দেখতে পেল দুটো লোমশ কালো মানুষের আকৃতি, চোখগুলো জল জল করছে রেডিয়ামের মতো, তার দিকে তাকিয়ে হাসছে, শুধু চোখ আর দাঁত চাঁদের আলো ছিলিক দিচ্ছে।
বেশ ভয় লাগার মতো একটি গল্প, এবং যে বর্ণনাটা যে বাইসাইকেল দিয়ে যখন যাচ্ছিল সেটা আসলে খুব ভয়, খুবই ভয়। এখন অবশ্য পুরো শীত পড়েনি। হ্যাঁ, মোহাম্মদ হাসান ইমাম লিখে পাঠিয়েছেন আগারগাঁও থেকে গল্পটি। আর এরপরে একটা ছোট্ট বিরতি নেবো বন্ধুরা, আর ট্রিপল টু বাড়ি লিখে পাঠাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে আজকে কুয়াশার জন্য আমাদের কুয়াশার আজকে প্রচুর গল্প জমে গেছে, অনেক বন্ধুরা অনেক দিন ধরে গল্প পাঠাচ্ছেন, আজকে বেশি গল্প লিখে পাঠিয়েছেন, যে কেন যারা কষ্ট করে গল্প পাঠায় আমরা পড়ি না কেন। আজকে আমাদের হাতে একটু সময় আছে, আজকে আমরা বন্ধুদের বেশ কিছু গল্প পড়বো, বেশ কয়েকটা গল্প পড়ে দেবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আর শর্মিন এবং অনিন্দু ফিরছে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আরো একবার বলছি লিখে পাঠাবার ঠিকানা 222-1। আর যে শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজও কুয়াশা সম্পর্কে কোনো কিছু জানবার বা জানাবার থাকে লিখে পাঠাতে পারেন। কুয়াশায় আছেন আপনি এবিসি রেডিও এফএম 90.2-এর সঙ্গে আছে শর্মিন।
আমি অনিন্দু।
কিছুদিন ধরেই চারপাশে একরকম অন্য লেভেলের চাপা এক্সাইটমেন্ট, যেন ফাটাফাটি একটা কিছু ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি ভালো করে খবর নিয়ে জানলাম এয়ারটেল 3G এমন সব অ্যামেজিং অফার নিয়ে আসছে যে তোমার লাইফ চলে যাবে এখন একেবারে অন্য লেভেলে। স্পেশাল এয়ারটেলের থ্রু 2G প্যাকেজ দামে তুমি 3G প্যাক কিনতে পারছ। তাছাড়া প্রতি মাসে 1GB 3G প্যাক নিলে 12 মাসে পাচ্ছ 12GB বোনাস ইন্টারনেট। এই মুহূর্তে ঢাকা আর চট্টগ্রামের অধিকাংশ এলাকাতেই এয়ারটেলের 3G কভারেজ চলে এসেছে। তাই বন্ধুরা অন্য লেভেলের লাইভ এক্সপিরিয়েন্স করতে এখনই এয়ারটেল 3G প্যাক সাবস্ক্রাইব করো। সেজন্য ডায়াল করতে হবে তোমাকে *121*#, এবং অন্য লেভেলের এয়ারটেল 3G সম্পর্কে আরো জানতে ভিজিট করতে হবে এয়ারটেল ফেসবুক ফ্যান পেজে facebook.com/airtelbar অথবা bd.airtel.com/airtel3G।
আচ্ছা শারমিন, একটা গল্প তো পড়লাম, আমাদের বন্ধুরা পাঠিয়েছে, আমরা আরো বন্ধুদের গল্প পড়তে পারবো এখন?
হ্যাঁ, আমরা আরো দুটো ছোট ছোট গল্প আছে
তোমার কাছ থেকে
ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, দুটো ছোট গল্প আছে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম গল্পটি হচ্ছে আবুল কালাম পাঠিয়েছে টঙ্গী থেকে। আমি গল্পটা শুরু করছি।
হ্যাঁ,
আমি একবার আমার সে তার আমি বলে লিখেছে তার নিজের একটা ঘটনা, সুতরাং আমি সেভাবে বলছি। এই মুহূর্তে আমি শারমিন নই, আমি আবুল কালাম। আমি একবার আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাই। বন্ধুর বাড়ি ছিল ময়মনসিংহে। বাড়ি যেতে প্রায় রাত হয়ে যায়। গ্রাম এলাকা, খুব আধার রাত। তাদের বাড়ি যাওয়ার পর রাতের খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় আমার আরেক বন্ধু ফোন দিল। ঘরে নেটওয়ার্ক পাই না, তাই বাইরে এসে পড়লাম কথা বলবো বলে। কথা বলতে বলতে হাঁটছি হাঁটছি হাঁটতে হাঁটতে কোথায় আসলাম তা আমার মনে নেই। কথা শেষ করে যখন চারপাশে তাকিয়ে দেখলাম যে ঘন কুয়াশায় ভরে গেছে চারপাশ, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, এক হাত দূরে কিছু দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। অথচ তখন শীতকালও ছিল না, এপ্রিল মাসে শীত থাকে না আমরা সবাই জানি, এটা আমিও জানি। তখন আমার একটু একটু ভয় করতে লাগলাম, একটু একটু ভয় পাচ্ছিলাম। এভাবে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, হঠাৎ কে যেন আমার গায়ের উপর লাইট ধরল। দেখলাম আমার বন্ধু আর তার দুই চাচা আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। আমাকে তারা বললো দেখে যে তুই এখানে কি করছিস। আমি বললাম রাস্তা ভুলে গেছি তাই দাঁড়িয়ে আছি, আর নেটওয়ার্কও পাচ্ছিলাম না তাই তোর নাম্বারে কলও যাচ্ছে না, সুতরাং বুঝতে পারছিলাম না কি করবো। তখন সবাই বললো যে চলো বাড়িতে চলো। পরে তাদের মুখ থেকে শুনলাম যে আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে নাকি মানুষ দিনের বেলায় যেত না, এত ভয় ভয়ঙ্কর একটা জায়গা, এত ভয় পেত। আমাকে তারা 6 ঘন্টা খুঁজে তারপর বের করেছিল। আমি ভাবলাম তাহলে সেখানে এতক্ষণ কি করছিলাম আমি। তার মনে হচ্ছিল সে অল্পক্ষণ দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে, সে কোন ঘোরের মধ্যে ছিল কোথায় এসেছে সেটা, কিন্তু সে 6 ঘন্টা মিসিং ছিল, সে 6 ঘন্টাটা সে জানে না। এটা খুব ছোট্ট একটা কাহিনী, কিন্তু এটার মধ্যে কিন্তু খুব একটা
বিশাল
একটা রহস্য আছে যে ভয় পড়ে অনুভূতি হয়তো সত্যি এরকম হয়েছিল।
মানে ওই জায়গাটাই সে তার সময়টা আসলে থমকে গিয়েছিল, বাকি সময় চলছে
তার মনে হচ্ছিল আধা ঘন্টা, এখন সেটা আধা ঘন্টা নয়, সেটা দীর্ঘ 6 ঘন্টা তাকে খুঁজে হয়েছিল, তাকে খুঁজে বের করা হয়েছে। সে হয়তো সারা রাত্রি সে হেঁটে এই জায়গায় এসেছে, এমন একটা জায়গা, কারণ চতুর্দিকে সেই এপ্রিল মাসের গরমের মধ্যে কখনোই কুয়াশা পড়ে না।
মানে আমি ছোটবেলায় একটা মানে বই পড়েছিলাম বারমুডা ট্রায়াঙ্গল নামে, মানে ওইখানেও সময়টা এরকম থমকে যায়। এখানে দেখলাম যে একজন নিজের জীবনের ঘটনা ঠিক বারমুডা ট্রায়াঙ্গলের মতো।
এর পরের গল্পটি পাঠিয়েছে ঋতু। ঋতু কোথেকে পাঠিয়েছে সেটা লিখিনি, আমি ঋতুর গল্পটি পড়ছি। আমার নাম ঋতু, আমি হ্যাঁ ফার্ম গেট থেকে সে লিখে পাঠিয়েছে, আসলে আমি লেখাতে হাতে দিয়ে আমি ফার্ম গেট থেকে ঋতু লিখে পাঠিয়েছে। আমার নাম ঋতু, আমি ফার্ম গেটে থাকি। কাহিনীটা 2 বছর আগে, মনে হয় জুলাই মাস ছিল, তারিখটা ঠিক মনে নেই। আমার এক ফ্রেন্ডের বাসা ইনভিটেশন ছিল, ওর বাসা আজিমপুর গোরস্থানের ঠিক পাশে। আমাকে আমার মেজর কাকার বাইকে করে নামিয়ে দিয়ে আসলো ঠিক রাত 10টা বাজে। সেরকম সময় সে আবার আমাকে নিতে আসলো পার্টি শেষ হয়ে যাওয়ার পর। আমার ফ্রেন্ডের বাসা ছিল গোরস্থানের রাইট সাইডে, রাইট সাইড দিয়ে, আর যেহেতু আমার বাসা ফার্ম গেটে, তাই আমাকে গোরস্থানের ঠিক লেফট সাইড দিয়েই যেতে হবে। অনেক আগে শুনেছিলাম যে লেফট সাইডে তেমন কেউ যাওয়া আসা করে না, কিন্তু আমাদের ওই দিক দিয়ে যেতে হবে, কারণ সেদিক দিয়ে গেলে আমাদের সুবিধা হয় বেশি। তাই গেলাম, ঠান্ডা বাতাসে বাইকে চড়ে মজাই লাগছিল। হঠাৎ মনে হলো আমাদের দুজনের, অর্থাৎ আমি ও আমার কাকা, কাকার কানের পাশ দিয়ে দমকা একটা গরম হাওয়া বয়ে গেল। তারপর আমরা চুপ হয়ে গেলাম। কি জানি কি হলো, আমরা পরপর দুবার কামরাঙ্গীর চরের বাঁধের দিকে চলে গেলাম, একবার না পরপর দুবার। আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা ভুল পথে যাচ্ছি, কিন্তু কিছু কিছু বলতেও পারছিলাম না, আর চিন্তাও করতে পারছিলাম না যে কি করব। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। প্রথমবার যখন গেলাম কিছুই বুঝতে পারলাম না যে কোথায় গেছি, লাস্টবার যখন গেলাম তখন কিছুটা বুঝতে তখনও কিছুটা বুঝতে পারলাম না। এরপর আমরা শুরু সুরা কালাম দোয়া দরুদ যা জানি সব পড়ে আবার বাইকে বাইক ঘুরিয়ে নিরাপদে বাসায় চলে আসলাম। কিন্তু এর আগে যে কোথায় যাচ্ছিলাম, কি হচ্ছিল সেটা কিছুই আমরা বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছিল, বিশেষ করে বাতাসটা যাবার পর। বাসায় এসে সেদিন কিছুই বলিনি কাউকে। সকালে সবাইকে জানানোর পর আম্মা বললেন যে কোনো অতৃপ্ত আত্মা হয়তো আমাদের পিছু নিয়েছিল। তারপর আব্বা হুজুর ডাকিয়ে তাবিজের ব্যবস্থা করলেন। আমি তাবিজ পড়িনি, কারণ আমি এসব ভূত পেতনি অথবা অন্য প্রাকৃতিক কোনো শক্তি বা এসব কিছুতে বিশ্বাসও করি না, এগুলি মানিও না। কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি, আসলে কি এরকম কিছু আছে, সেদিন এরকম কেন হলো। আম্মা বললেন তাবিজ না পড়লে আবার কিছু ঘটবে আমার সাথে, কিন্তু না আমি এসব মানি না বলে আমি তাবিজ পড়লাম না। আব্বা মিলাদ পড়ানোর পর আমার সাথে আর তেমন কিছু হয়নি। তো যাক, দুটো অভিজ্ঞতা দুজনে এখানে যে গল্পটা লেখা, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তারা লিখেছেন, সত্যি ঘটনা এরকম হতে পারে। আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যায়, আমি অনেক সময় শেয়ার করছি, যেটার কোনো মানে আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি কেন হয় বা কি। এবং দুটো খুব খুব দুটোই খুব ছোট্ট কিন্তু খুব অদ্ভুত, যে একটা ঘোরের মধ্যে দুজনেই অন্য এক জায়গায় চলে গেছিল,
কামরাঙ্গি চলে গেছে একবার না দুবার।
এটা হতে পারে হয়তো, এটাকে যদি সাইন্টিফিক মানে সাইন্টিফিক ওয়েতে যে মানে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করি, তাহলে হতে পারে কোনো সময় হ্যালুসিনেশন হয় বা অনেক সময় পথ ভুলে যায় বা আমাদের মাথা আর মন একসঙ্গে থাকে না, কাজ করে না, কানেক্ট করে না, তখন আমরা অনেক উল্টো পাল্টা করি।
অতিপ্রাকৃত বলে একটা কথা কিন্তু আছে, অনেক ওইগুলো অ্যানসার হয়তো অনেকেই জানি না আমরা।
আসলেই এই ফাঁকে আমার মনে হয় আমাদের আরেকটা গল্প পড়ার সময় কি আমরা পাবো,
পড়তে পারি? হ্যাঁ,
আমার মনে হয় একটা গল্প আছে, পার্থ শাহ আপন লিখে পাঠিয়েছে, সরকারি হাড়ভাঙ্গা কলেজ মুন্সিগঞ্জ থেকে, সে অনার্স প্রথম বর্ষের ছাত্র। তো পার্থ শাহ আপন আপনার গল্পটির মধ্যে এখন পড়া হচ্ছে, তো অনিন্দ পড়ে শোনাচ্ছে গল্পটি, এরপরে আমরা চলে যাবো কুয়াশার মূল আজকের মূল কাহিনীতে।
হঠাৎ করে ঘুম ভাঙলো মেয়েরাজের, চোখ খুলে কাউকে দেখতে পেল না, বগে জানলা দিয়ে বাইরে তাকালো, দেখলো ট্রেনটা প্ল্যাটফর্মে থেমে আছে। ঢাকা থেকে রাজশাহীতে এসেছিল, সে কখন ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। নানি খুব অসুখ, সকালে নানিকে দেখতে সে নানিকে দেখতে যাবে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাতটা অবশ্য নিজের বাসাতেই কাটাবে এই ভাবতে ভাবতে ট্রেন থেকে নেমে আসলো সে, রিক্সা খুঁজছিল। রাত তখন প্রায় 12টা, কোথাও কিছু দেখতে পাচ্ছিল না, কোনো রিক্সা কোনো গাড়ি কিছুই নেই। তার বাড়ি কাছাকাছি হয় ভাবলো যে হাঁটা শুরু করে, সে হেঁটেই বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময় কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ আসছে, মেয়েরাজ বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছিল, ঠিক মেয়ের মেয়েলি কান্না এবং মায়া মায়া জড়ানো একটা কান্না, কোনোভাবেই সেটা সে প্রত্যাখ্যান করতে পারছিল না। এই কান্নার উৎস খুঁজতে লাগলো, এক সময় খুঁজতে খুঁজতে পেয়েও গেল প্ল্যাটফর্মে একটু দূরে একটা পিলারের নিচে বসে কালো বোরকা পরা একটা মেয়ে, সেখান থেকেই কান্নার আওয়াজটা আসছিল। মিরাজ ধীরে ধীরে মেয়েটির সামনে গেল, জিজ্ঞাসা করলো সে কাঁদছে কেন, কোনো উত্তর পেল না মেয়েটি চুপচাপ। আবার জিজ্ঞেস করলো কি ব্যাপার কাঁদছো কেন, তারপরে চুপচাপ। মেয়াজ এবার একটু রাগই হয়ে গেল, যেহেতু কোনো কথা উত্তর দিল না, সে উল্টো ঘুরে সোজা তার বাসার দিকে রওনা দিল। এবং চিন্তা করতে লাগলো মানুষটি কে, সে জীবনে অনেক ভূতের গল্প পেয়েছে, আত্মার রাতে আত্মার কান্না গল্প সে শুনেছে, সে এইগুলো ভেবে একটু ভয়ও পাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে মেয়াজকে ডেকে উঠলো যে এই যে শুনছেন, পিছনে ফিরে তাকালো, হ্যাঁ মেয়েটি তাকে ডাকছে, বেশ অপূর্ব বেশ মধুর তার কণ্ঠস্বর। মেয়াজ ভূতের বিশ্বাস করে না, মেয়েটির কাছে তাই সাহস নিয়েই সে ফিরে আসলো। এবার কিছু বললো না, শুধু মেয়েটির সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর কোনো কথা বলছে না দুজনই, নিরবতা ভাঙলো মেয়েটি। এবং তখন জিজ্ঞেস মেয়েটি বলল যে আমি খুব বিপদে পড়েছি, রাতে করে একা একা কি করবো বুঝতে পারছি না। মেয়েরা জানতে চাইল সে তার সঙ্গে কি তার জন্য কি করতে পারে। মেয়েটি বলল কাল রাত আজ রাত্রা আমি থাকার একটা আশ্রয় প্রয়োজন, রাতে একা একটা মেয়ে বাইরে থাকবে এটা আসলে শোভন না, এই রাতে একটু আশ্রয় প্রয়োজন তার। মেয়েরা কিছু বলবে কি বলবে ভেবে পাচ্ছিল না, অনেকক্ষণ পর বলল যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যেতে পারেন। কিন্তু মেয়েটি অসম্মতি জানালো, বলল যে আপনি তো বাড়িতে একা থাকেন, আপনার সাথে যাব কেন। তখন মেয়াজ বলল যে না না আমি বাড়িতে একা না, আমার মাও সাথে থাকে, অবশ্য আজকে নেই। আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি চলি। প্রথম প্রথম মেয়েটি ইতস্তত বোধ করলো, কিন্তু মেয়াজ যখন একা একা হাঁটা শুরু করলো মেয়েটি তখন তার কিছু কিছু হাঁটতে শুরু করলো। হঠাৎ করে এভাবে হাঁটতে হাঁটতে মেয়াজ একসময় তার বাসার কাছাকাছি চলে আসলো এবং কথা বলতে বলতে পরিচিত হলো দুজন। মেয়েটি বলল আমার নাম শ্রুতি, শ্রুতি বেশ সুন্দর নাম, মেয়েদের পছন্দ হলো। রাত তখন প্রায় 12:30, রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়েদের খেয়াল হলো একটি লোক তাদের দেখে দৌড়ে দৌড়ে আসছে এবং এক পর্যায়ে গিয়ে এসে আরেকটি রাস্তায় ঢুকে গেল। রাস্তাটা বেশ ফাঁকা, মেয়েরা একটু ভয়ও পেল। এক সময় বাড়িতে পৌঁছে গেল। এখন মিরাজ বাড়িতে পৌঁছানোর পর দুটো রুম, সে শ্রুতিকে একটি আলাদা রুম দেখিয়ে দিল এবং শ্রুতি কে বলল যে সে চাইলে ফ্রেশ হয়ে নিতে পারে। শ্রুতি ফ্রেশ হতে গেল। ফিরে আসার পর মিরাজ বলল যে আপনার হয়তো ক্ষুধা লেগেছে, চলেন একসাথে খাওয়া দাওয়া করি। তখন মেয়েটি খেতে রাজি হলো না, তখন মেয়েটি বলল যে ঠিক আছে আপনি আপনার ঘরে যান, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। মেয়েটি নিজের ঘরের মতো করেই রান্না ঘরে গেল এবং মিরাজ তখন নিজের ঘরে এসে ভাবছে যে আসলে ঘটনাটা কি ঘটছে বা কি ঘটেছিল। একটা মেয়ে আসছে ঠিক নিজের ঘরের মতো করেই রান্নাঘরে যাচ্ছে, তার জন্য খাবারও নিয়ে আসছে। শ্রুতি একসময় ফিরে আসলো এক গ্লাস দুধ নিয়ে। মিরাজ একটু অবাক হলো, একটু খটকাও লাগলো যে তার বাসায় এখন দুধ থাকার কথা না, তার মা রেখে যায়নি সে যতদূর জানে, কিন্তু এটা পেলো কোথায়। এবং পরে ভেবে নিল যে হয়তো সে জানে না তার মানে এনে রেখে দিয়েছিল তার খাবারের জন্য। এবং সে যখন দুধটা খেলো খাবার দুধটা খেতে খেতেই সে শ্রুতির সাথে গল্প করছে যে কি অবস্থা, সে কোথায় যাবে না যাবে। একসময় শ্রুতি হঠাৎ ভয় পেয়ে গেল, যে ভয় পেয়ে মিরাজের খুব কাছাকাছি চলে আসলো এবং মিরাজের এক খুবই কাছাকাছি চলে এসে পরে মিরাজ যখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন বলল যে একটা তেলা পোকা। এখন শ্রুতি তেলা পোকা দেখে ভয় পেয়েছে, মিরাজ যা শুধু এটা হাসি ঠাট্টার মতো করে নিল যে একটা ছোট তেলা পোকা দেখেই সে ভয় পাচ্ছে। হাসতে হাসতে এক সময় মিরাজের ঘুম আসলো, মিরাজ ঘুমালো। ঘুমানোর পর সে পরবর্তীতে ঘুম থেকে জেগে উঠলো, ওঠার পর দেখলো তখন সন্ধ্যা, পরদিন সন্ধ্যা, কিন্তু তার সকালে উঠবার কথা ছিল। তো ওঠার পর সে কোনোভাবে ভেবে পাচ্ছিল না সে কখনো এত সময় ধরে ঘুমায় না এবং সে রাতের ঘটনাটা মনে করার চেষ্টা করলো। যখন দেখলো যে তার সাথে তার বাসাতে আরো একজন মেয়ে আছে যার নাম শ্রুতি এবং পরবর্তীতে খুঁজে দেখলো সেই মেয়েটি নেই, খুবই অবাক হলো। অনেক খুঁজতে খুঁজতে সে খাবারের টেবিলের উপর একটা কাগজ দেখতে পেলো, ভাঁজ করা গ্লাস দিয়ে আটকে রাখা। সে কাগজটা খুলে দেখলো একটা চিঠি, চিঠিটা ঠিক এরকম ছিল, মিরাজ ভাই প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি শ্রুতি নই আমি শোভা, বলতে পারেন আমি একটি প্রতারক দলের সদস্য, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে প্রতারণা করে তার সম্পদ চুরি করাই আমার কাজ। আপনাকে যে দুধের গ্লাস দিয়েছিলাম তাতে ঘুমের ওষুধ ছিল, এইরকম আমি বহু মানুষের সাথে করেছি কিন্তু আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি। আপনি অনেক ভালো মানুষ মিরাজ ভাই, সব মানুষ আমার দিকে অন্য চোখে দেখে কিন্তু আপনি তা করেননি, একটি মেয়ের বিশ্বাস আপনি ভাঙতে দেননি, তাই খালি হাতেই চলে গেলাম, কিছু বলে যেতে পারলাম না। আমি পরিস্থিতির শিকার, কিন্তু আমার একটা মন আছে, না থাক সে কথা, ভালো থাকবেন। এই পুরো চিঠিটা পড়ার পর মিরাজ ঠিক নিশ্চুপ হয়ে গেল যে গত রাতে কি ঘটনাটা ঘটেছে, কি ঘটতে পারত, এবং একটা মানুষকে বিশ্বাস করার ফলটা আসলে কি, কতটা সুন্দর হতে পারে, কতটা খারাপ হতে পারত।
যাক, অনেক ধন্যবাদ যিনি লিখেছেন তাকে, খুব চমৎকার একটি ছোট মানে রহস্যের গল্প আমরা শুনলাম। আর এই মুহূর্তে আমাদের বন্ধুরা বিয়ার আছে, ছোট্ট বিরতি দিব, রাত 12টার খবর শুনবো, তারপর আবারও ফিরে আসি কুয়াশা আমাদের লিখে পাঠাচ্ছি তারা ট্রিপল জুয়ান, সঙ্গে আছে আমি শামিন
আর আমি আনন্দ।
শুনছেন FM 89.2 ABC রেডিও এবং চলছে সেখানে কুয়াশা, এবং আজকে এক্ষুনি আমরা শুরু করবো সেই গাহিম করা কাহিনী, যার অপেক্ষায় আপনারা আছেন আছেন এতক্ষণ ধরে, আর সঙ্গে আছে আমি শামিন
আর আমি আনন্দ।
কথায় আছে, জগতের সকল কর্ম চাওয়ার উপর নির্ভরশীল, কিন্তু আসলে কি চাওয়ার সাথে সাথে তা বাস্তবে হাতের মুঠোয় আসে? আসলে কি মানুষ যা চায় তাই হয়ে যায়? মনে হয় না, কারণ এমন অনেক ঘটনা আছে যেটা ঘটুক কোনো মানুষই তা চায় না। এমন কিছু কারো জীবনে আসুক এমন সময় যখন জীবনের অর্থই হারিয়ে যায় কোনো অঘটনের চোখে। আজকের ঘটনা তেমনই এক মুহূর্তকে কেন্দ্র করে, যে মুহূর্তটা চাইনি কেউ কখনো। আজকের গল্প শিউলি আর আবিরকে নিয়ে। শিউলি আর আবিরের বিয়ে হয়েছে মাত্র 4 দিন। গল্পটা শুরু করা যাক তাহলে আবিরের সাথে শিউলির প্রথম দেখা থেকে। আবির তখন পড়ে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। ঢাকা থেকে সামান্য দূরে আবাসিক এই বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান খুবই ভালো, সময় মতো পরীক্ষা হয়, কোনো ফ্রেশন জট ছাড়াই ছেলেমেয়েরা পড়ার পর্ব শেষ করতে পারে। এখন যেমন সামনে পরীক্ষা, পরীক্ষা শেষে আর কারোর সাথে কারো দেখা হবে কিনা কেউই জানে না, তাই প্রতিদিনই ক্লাস শেষে তাই বাড়তি কিছু সময় দিচ্ছে আবির তার ক্লাসমেটরা সবাই মিলে। কখনো আড্ডা হচ্ছে, কখনো আবার কাগজপত্র গোছানো, মাঝে মাঝে আবার নানান নোটের মাঝে আবিরের কাছে চলে আসে 2 লাইনের কোনো চিঠি বা কোনো ছোট্ট কবিতার একটুখানি অংশ, ভালোবাসার আহ্বান আর কি। ক্লাসের ছেলেগুলোর মাঝে আবির সবচেয়ে সুদর্শ না হলেও কমও নয়, বিশ্ববিদ্যালয়ের সেরা খেলোয়াড়দের মধ্যেও অন্যতম আবির, তো সবার চোখে পড়বে এটাই তো স্বাভাবিক না? কিন্তু আবিরের সেদিকে কোনো মনোযোগ নেই, সবাই তার বন্ধু, সে ঠিক করেছে এখনই সে প্রেম করবে না, আগে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে, তারপর বেশ কিছুদিন চাকরি করতে হবে, তারপর প্রেম বিয়ের দিকে মনোযোগী হওয়া যাবে। ক্লাসের সব চিঠি রচয়িতাকে এ কথা সে খুলে জানিয়ে রাখল। এখন শুধু অপেক্ষা পরীক্ষার। পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি, তখন আবির এসে উঠল হস্টেলে। আবিরের হস্টেলের পিছনে গত 2 বছরে কি চমৎকার করে বড় হয়ে উঠেছে একটা শেফালি গাছ। অনেকে শিউলিও বলে বটে, কিন্তু আবির শেফালি বলতে ভালোবাসে। এই গাছটা আগে ছিল না, অন্তত আবিরের মনে পড়ে না, কারণ আবির প্রতি বছরই ফাইনাল পরীক্ষার সময় এসে এই হস্টেলে উঠে, তাও এই একই রুমে। মনে হলো তার চোখের সামনেই গাছটা বড় হলো। কে যে চারা বনেছিল কে জানে, তবে যেই করুক কাজটা মন্দ করেনি। এই যেমন এখন শরৎকাল, কি চমৎকার ফুলে ফুলে সাদা হয়ে আছে গাছটা। প্রতিদিন জানালার কাছে বসে পড়ার সময় ফুলের সুবাস আবিরকে ঘিরে রাখে। পড়া শেষ হলে আবির ফুলগুলোর দিকে তাকায়, কেমন যেন একটা ভালো লাগা তার মধ্যে কাজ করে। এভাবেই মুগ্ধতার মাঝে পরীক্ষার দিনগুলো শেষ হল। এবার আবিরের ফিরে যাবার আবিরের এক কাঁধে ব্যাগ আর এক হাতে কয়েকটা বই। হোস্টেল থেকে বের হতে আবিরের বেশ দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বের হতে গিয়ে
তার সাথে একটা ধাক্কা লাগলো আমি।
সরি সরি সরি, লাগেনি তো।
আমি দেখল তার সামনে এক তরুণ, শ্যামলা বর্ণের, চোখটা টানা টানা। প্রচলিত কথায় যদি সুন্দরী বলা হয় তাদের দলে সে মোটেও পড়ে না, কিন্তু কি যেন একটা প্রচন্ড আকর্ষণ আছে মেয়েটার মধ্যে। আবিরের মতো ছেলেও তাকে দেখে একেবারে স্থিতি লোক। না না ঠিক আছে, আচ্ছা আমি বইগুলো তুলে দিচ্ছি।
আরে আরে না, থাক থাক থাক, আমি তুলে নিচ্ছি। আচ্ছা আপনি কি এই ইউনিভার্সিটি কখনো দেখেছি বলে মনে পড়ে না?
হাই, আমি সোশ্যালাইজ ব্যাক বেঞ্চার।
আচ্ছা আচ্ছা, তো কোন ইয়ার?
এই তো পরীক্ষা শেষ হলো মাঝে।
বলেন কি, তুমি তো আমার ক্লাসমেট, আর তোমার সাথে দেখা হয়নি আগে আমার।
এখন তো হলো, আর দেখুন এই হঠাৎ দেখাতেই আপনি থেকে তুমি তো চলে এলেন আপনি।
আচ্ছা ঠিক আছে, হাই আমার নাম আবির, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে।
আবির, আমার নাম শিবি, আমি এই মেয়ে হোস্টেলের ওই কোনার রুমটায় থাকতাম।
কি আশ্চর্য, আমার প্রিয় ফুল তো শিউলি।
বলেই তাজ্জব বনে গেল আবির, শিউলি তার প্রিয় ফুল মোটেও না, কিন্তু হ্যাঁ হোস্টেলের পাশের শিউলি ফুলের গাছটাকে খুব প্রিয়। কি আশ্চর্য কি আশ্চর্য, ফুল আর ফুলবতি দুটোই তার ভালো লাগছে, কি অদ্ভুত এক অনুভূতি। বাহ, এই হলো শিউলি আর আবিরের প্রথম দেখার দিন। সেই গল্প এখনো শেষ হয়নি। শিউলি যেদিন বয়েজ হোস্টেলে গিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু ব্যাগ গুছিয়ে যেতে এতই দেরি হলো যে বন্ধুদের সাথে দেখাই হলো না, বরং দেখা হলো আবিরের সাথে। আবির দেখেই শিউলির মোহে পড়ে গেল, কি যে অজানো এক আকর্ষণ তাকে তাড়া করলো কিছুতেই বুঝতে পারলো না। শুধু বারান্দায় দাঁড়িয়ে কথা বলা না, আবির শিউলিকে এগিয়ে দিতে গেল বাস স্ট্যান্ড পর্যন্ত। শিউলি ঢাকা চলে যাচ্ছে সরাসরি।
ঢাকায় যাচ্ছ? কে কে থাকে ঢাকায়?
হোস্টেলে উঠবো, ধানমন্ডি মহিলা হোস্টেল।
মহিলা হোস্টেল কেন? মানে বাসা নয় কেন?
হোস্টেলে আমার বাসা, আসলে আমার আর কেউ নেই।
মানে?
মানে হলো ছোটবেলায় বাসায় হঠাৎ করে আগুন লেগে যায়, লোকে বলে সৌভাগ্য আর আমি বলি দুর্ভাগ্য যে আমি সেই আগুনের হাত থেকে বেঁচে যাই, কিন্তু আমার পুরো পরিবার তাতে পুরো মারা যায়। আমিও যদি মরে যেতাম তাহলে এভাবে হয়তো একা একা বেঁচে থাকতে হতো না।
শিউলি এভাবে কেন বলছো?
কারণ এরপর আমার চাচারা সবাই মিলে আমাকে একটা এতিমখানায় দিয়ে দেয়। মাসে অবশ্য কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করেছিল, আমি জানতাম ওরা আমাকে বোঝে মনে করে, তাই পড়ালেখার মন দিয়ে বৃত্তি টিপতে পেয়ে এই আজ তো পর্যন্ত আসা।
বলো কি, তুমি তো বেশ লড়াকু মেয়ে শিউলি। এক মন খারাপ করো।
কথা বলতে বলতে বাস স্ট্যান্ডের কাছেই চলে এলো দুজন। রাস্তার পাশে বড় বড় কড়াইতে জিলাপি ভাজা হচ্ছে, আবার রিক্সার ক্রিং ক্রিং শব্দ, কিন্তু এইসবের মাঝে আবিরের মনোযোগ কেবল শিউলির দিকে। শিউলি হাতের টিকিটটা বের করে বাসের নাম্বার মনে নিল, বাসে উঠেও গেল। আবির কিছুটা পিছিয়ে আছে, আবিরের কি যেন মনে হলো সে প্রায় দৌড়ে চলে এলো বাসার কাছে, উঠে পড়লো লাফ দিয়ে চলে এলো শিউলির পাশের দিকে।
শিউলি আমি যদি তোমার সাথে আসি তুমি কি রাগ করবে?
মানে আমার সাথে কোথায়?
আমি জানতাম, আমি জানি, আমি আসলে আমি বেশ উল্টা পাল্টা কথা বলছি, কিন্তু কিন্তু সত্যি বলছি শিউলি, আমি তোমার সাথে শুধু তোমার ঠিকানা পর্যন্ত না, আমি তোমার সাথে সারা জীবনের পথে চলতে চাই। মানে তুমি যদি রাজি হও।
মানে মানে করতে হবে না, বসো চলো। আমরা আগে কিছু দূর তো যাই, তারপর না হয় দেখা যাবে কত দূর যাওয়া যায়, কি বল? বন্ধুরা, আজকে আমরা একটা প্রেম কাহিনী শুনছি শুরুতে, যদিও বারবার আমি লিখেছিলাম, বলেছিলাম গাহিন করা গল্প, কিন্তু কোথায় গাহিন করা গল্প? রীতিমতন প্রেমের একটা বেশ চমৎকার প্রেম হচ্ছে, বা সুন্দর একটা বন্ধুত্ব থেকে, মানে বলে না বন্ধুত্বের পাখা গজালে প্রেম হয়, সেরকম বন্ধুত্বের পাখা গজাচ্ছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু কিছু যেন একটা আছে, কি যেন একটা আছে, কি যেন একটা হবে, আর তার জন্য আরেকটু অপেক্ষা থাকতে হবে। শিউলি এবং আবিরের কি হয় শেষ পর্যন্ত আমরা দেখছি, তারা আমার মনে হয় বলার দরকার নেই শুনেছেন, একটু অপেক্ষা থাকতে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, ফিরে এসে আমার মনে হয় কথা বলবো না, সরাসরি গল্পে চলে যাবো। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যেকোনো মোবাইল থেকে 221 এর সঙ্গে আছি শর্মিন, আর কুয়াশা চলছে রেডিও 89.2। বিয়ে হচ্ছে শিউলি আর আবিরের, কি তাড়াতাড়ি না হলো সবাই আয়োজন। মা বাবাহীন শিউলির দায়িত্ব নিয়েছে আবিরের পরিবার, যেন একই পরিবারে দুজনের বিয়ে হচ্ছে। আবির এখনো অবাক হয়, হোস্টেলে সেই বারান্দায় প্রথম দেখা, আর এক বছরের মাঝে নতুন চাকরিতে ঢুকেই বিয়ে। এর মাঝে মা যেদিন প্রথম শিউলিকে দেখলেন সেদিনই পছন্দ করে ফেললেন, এমন সুন্দর চোখ যে মানুষটার, তার দৃষ্টিভঙ্গিও সুন্দর হবে নিশ্চয়ই। বিয়ে বাড়ি হৈ হুল্লোর চলছে, এমন সময় কোথা থেকে এলো একটা ঝোড়ো হাওয়া, এসে উল্টে দিল আবিরের হলুদের থালা, বাড়ির মুরব্বীরা কানা ঘোষা শুরু করে দিলেন। কি হলো বাতাস কোথা থেকে?
শোনো ভাবি, বিয়ে বাড়িতে এসব বিষয় আলোক্য নেই, তোমরা তো বেশি মডার্ন, কিছুই পাত্তা দাও না।
কি বলতে চাও কলি?
বলতে চাই আর কি, এখন বলে কিছু হবে? আগেই বলেছিলাম মেয়েদের বাড়ি পর্যন্ত যাও, দেখে আসো কি বংশ কোথায় জন্ম, কিন্তু গেলে না। আরে বাবা, মা বাবা না থাকলে কি বংশ জানা যায় না?
দেখো কলি, ছেলে তো বংশকে বিয়ে করছে না, করছে মেয়েটাকে। মেয়েটার সাথে ওর পরিবার কোনো সম্পর্কই রাখেনি, তাহলে আমি কেন খামোখা?
থাক ভাবি, আমার বলার যখন দরকার ছিল তখন বলেছি, আপনি শুনেননি, এখন শোনার সময়ও নেই। এখানে আসার পর থেকে দেখছি এই পাটি লুটাচ্ছে, ওই পাটি উড়ে যাচ্ছে, এসব আমার ভালো লাগছে না।
আবিরের চাচি কলি আবার একটু পুরনো খেয়ালের মানুষ, তিনি অনেক কিছুই ধরে বসে থাকে। আবিরের মা খুব একটা পাত্তা দিলেন না, কারণ বিয়ে বাড়িতে এমন কিছু একটা হয়েই থাকে। কিন্তু সকলের অগোচরে এই আলাপ শুনতে পেল একজন, দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সে তাকিয়েছিল এই দুজনের দিকে। ধীরে ধীরে দরজার ওপাশে থাকা মানুষের অবয়বকে ঘিরে ঘূর্ণেছিল বাতাস, চুলগুলো এলোমেলো, চোখের রং হয়ে গেল সবুজ, রাত ফেটে পড়ছে যেন দু চোখ দিয়ে। হঠাৎ করে পেছনে জানলার কপটগুলো ধুমধাম আওয়াজ করে বন্ধ হতে লাগলো, আবার খুলে যেতে লাগলো। আজ শিউলি আবিরের গায়ে হলুদের পর্ব, শিউলিও এই বাসাতেই আছে। হোস্টেলে থেকে তো আর বিয়ের অনুষ্ঠান করা যায় না, শিউলিকে হলুদ দিচ্ছে আবিরের চাচাতো খালাতো ভাই বোনেরা, আর অন্যান্যরা তো আছেনই।
আরে ভাবি, এভাবে লুকালে চলবে না, তোমাকে আজ হলুদের মধ্যে চুয়াবো।
হ্যাঁ ভাই, আজ আমি বান্দা তোমাদের জন্য একেবারে হাজির।
আরে ভাবি, তোমার গলায় এটা কি?
কি
ভাবি ভাবি, এই যে কালো দাগ,
এটা? ও, এটা তো জন্মদাগ, এতদিন দেখনি?
জন্মদাগ কই? আমি তো দেখিনি।
আবির, আমি গলায় ওনার পেঁচিয়ে রাখি কেন? এই কারণে।
ও তাই তো, যাক ভালো হলো, আমার সুন্দরী ভাবির দিকে যেন কারো নজর না পড়ে, সেজন্য এই জন্মদাগ যথেষ্ট।
সেদিন রাতে কলি চাচি সব কাজ শেষ করে ঘরে ফিরে এলো। আবিদের বাপ চাচারা পাঁচ ভাই তিন বোন সবাই মিলে পুরনো ঢাকার আলিশান মহল ধরনের একটা বাসায় থাকে। নিচের ফ্লোরেও গ্র্যান্ড হল, আর যে যার মতো এক একজন এক এক তলায় থাকে। বাড়ি পুরনো ঢাকায় হলেও বানানো হয়েছে আধুনিকভাবেই। দশতলা বাড়িতে আছে লিফ্ট, যে যার মতো করে নিজের ফ্ল্যাটটা বানিয়ে নিয়েছে। একসাথে এক বাড়িতে থাকলেও জীবনযাপন আলাদাই। বলা যায় একান্নবর্তী সংসারে এককভাবে বেঁচে থাকা। কলি চাচি হলেন মেঘো চাচা মানে আবিরের বাবার তৃতীয় ভাই স্ত্রী। আবিরের বাবা সবচেয়ে বড়। সব মিলিয়ে এখানে চাচাতো ভাই বোনেরা থাকে প্রায় 20 জনের মতন। আবিরের দুই ভাই, বাকিরা সব কাজিন। আবির বড় আর আমির ছোট। এখন আবার আমির মালয়েশিয়া গেছে পড়তে, ও আসবে বিয়ের দিন সকালে। বাকি চাচা কুকুদের ঘরে দুজন তিনজন করে কাজিন আছে। আবিরদের সময় ভালোই কাটে, বিনোদনের জন্য আর বাইরে যেতে হয় না। আর করে থেকে একটু মুখরা ধরনের, মুখে যা আসে বলে ফেলেন। যেমন একটু আগে বলে ফেললেন আবিরের মাকে কি সব কথা, এখনো গজগজ করছেন তিনি।
আগেই বলেছিলাম চালচুলো ছাড়া মেয়েকে ঘরে না তুলতে, বাসার প্রথম বিয়ে আর সেই মেয়ে নাকি এমন। আরে বাবা, থাকবে তো আমাদের সাথেই নাকি?
হঠাৎ করে একটু জোরে বাতাস শুরু হলো, জানালার পর্দাগুলো উড়ে আসছে ফ্যান পর্যন্ত। পরিজাতির ওই দিকে নজরই নেই আপাতত, তিনি বিয়ে নিয়ে ভীষণ বিরক্ত। তারপর না হয় এসব দেখা দেবে। কলিজাকে খেয়ালই করলেন না একটা জিনিস, যে তার পিছনে একটা বড় মাকড়, কিন্তু মাকড়সার মুখটা একটু বড়, একটু বেশিই যেন বড়। মাকড়সাটা ধীরে ধীরে হাত পা ছড়াচ্ছে, মাকড়সাটা বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। ধীরে ধীরে মাকড়সাটা বড় হতে হতে মানুষের মতো বড় হয়ে গেল। ওই মুখটাও কি বিভৎস, চোখের জায়গাটা গর্ত, মাথা থেকে বড় বড় চুল বের হচ্ছে। বলে থেকে দেখতেও পাচ্ছেন না কি ভয়াবহ একটা জিনিস তার পেছনে। ইমা, মাকড়সাটার চেহারাটা একটা মেয়ের মতন হয়ে গেল। ঘর ঘুরিয়ে মাকড়সাটা পর্দাটার দিকে তাকায়, লাফ দিয়ে চড়ে বসে ফ্যানটার উপরে। কলিজাতির একদম মাথার উপর মাকড়সাটা, এবার পর্দা থেকে টেনে আনে ফ্যানের উপরে। তারপর বিকট একটা শব্দ করে ভেঙে পড়ে ফ্যান। অদ্ভুত ঘটনা। এবং আমি বন্ধুদের বলছি, আমি মাকড়সা ভীষণ ভয় পাই। এটা কি আমার স্ক্রিপ্ট রাইটার ইচ্ছে করে করে আমাকে ভয় দেখাবার জন্য কিনা আমি জানি না। এ পর্যন্ত বলতে তিনটা মাকড়সা নিয়ে অনুষ্ঠান করলাম, এবং প্রতিবারই আমার মনে হচ্ছে যে কাহিনীটা আর কিছু থাকুক আর না থাকুক, ভয় দেখানোর জন্য একটা মাকড়সাই অন্তত শারমিনের জন্য যথেষ্ট। তো বন্ধুদের একটা আবেদন করছি, কখনো যেন এই জিনিসটা নিয়ে আমাকে কেউ ভয় না দেখান, তাহলে হয়তো আমার কথা বলাই বন্ধ হয়ে যাবে বিষয়টা। তার একবার স্বাগত জানাচ্ছি কুয়াশে। আমরা এ পর্যন্ত অলিন্দ যেটা দেখলাম যে আবির এবং শিউলির মধ্যে ভালোবাসা, এবং শিউলির বাবা মা নেই, সে অনাথ, সে আবিরদের বাড়িতে থেকে আবিরের বাবা মাই বা তাদের পরিবারের লোকজনই ওর অভিভাবক হয়েছেন, তাদেরকে বিয়ে দিয়েছেন। এবং বিয়ের রাতে, বিয়ের দিন থেকেই, যেহেতু আমি একান্নবর্তী পরিবারের মানুষ, তার চাচির একটু খুঁতখুঁতে হয়, একসাথে থাকে আর বিশেষ করে আমাদের বাঙালি সমাজে আমরা কিন্তু বিয়ের সময় অনেক কিছু মানি। হ্যাঁ, অনেক কিছু মানি, যদি একটা কুসংস্কার আমি মনে করি, কিন্তু তারপরে আমাদের দাদি নানি মা খালারা অনেক কিছু মানে। তো সেরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা পর্যায়ে আমরা দেখলাম একটা মাকড়সা। এবং আপনার শুনেছি নিশ্চয়ই যে একটা মাকড়সা মানুষের রূপ নিচ্ছে, চেহারা একটা বিভৎস বর্ণনা আমি একেবারে করতে চাই না। এবং অবশেষে সেই মাকড়সাটা কলিজাতির ঘরে এবং ফ্যানের সঙ্গে পর্দা জড়িয়ে অবশেষে ফ্যান পড়েছে এবং কলিজাতির মাথায় পড়েছে, নাকি তিনি আহত হয়েছেন আমরা কিচ্ছু জানি না, সেটা জানবো আমরা এখন এই পর্ব থেকে। এবং আমাদের সঙ্গে যারা আছেন লিখে পাঠাবেন 111 যে কোনো মোবাইল থেকে। আমরা চলে যাচ্ছি পরের পর্বে। পরদিন সকাল, অল্পের জন্য দেখে গেলেন কলিজাতি, কি অবস্থা! এভাবে কেউ জানালা খোলা রাখে? আর পর্দা, সেটাও কেউ খেয়াল করলো না, আশ্চর্য!
কলি তুমি খেয়াল করনি পর্দাটা?
পর্দাটা তখন যে ফেলে আটকে গেল।
হায় আল্লাহ, আচ্ছা থাক না, হয় অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এইসব নিয়ে আর ভেবো না। উপরওয়ালা শুক্রিয়া যে সরাসরি তোমার উপর ফ্যান পড়েনি, না হলে যে কি হতো। এমনিতে বিয়ে বাড়ি,
বিয়ে বাড়ি বলেই তো
হঠাৎ কি যেন হলো কলিকাটির, তার জীব জড়িয়ে গেল, কিছুতেই কথা শেষ হলো না, সবাই ছুটি ছুটি শুরু করল। ডাক্তার এসে পরীক্ষা করে জানালেন মাথার সামান্য ব্যথা পাবার কারণে হয়তো তার সাইড এফেক্ট হয়েছে, কে জানে কি হয় এরপর। তখন শিউরি দৌড়ে এলো কলিকাটির কাছে, যে চাচি তাকে এত অপছন্দ করেছেন সেই চাচিকেই প্রথম ওষুধটা দিল শিউরি। কলিকাটি আপাতত বিছানা নিয়ে আপনি বিয়ের অনুষ্ঠানে থাকতে পারবেন না জেনে মনে মনে বেশ খুশি হলেন আবিরের মা। কলিতা বড্ড কথা বলে, কিন্তু শিউলি কেঁদেই চলল। আবির আর শিউলির বিয়ে ঠিক এক বছর আগে এমনই দিনে তাদের পরিচয়, আর আজ তাদের পরিণাম। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, আবির ঘর থেকে তার পঙ্গপাল ভাই বোনদের কিছুতেই বের করতে পারছে না।
তোর বিয়েতে তুই গেট ধরা, হাত ধোয়া, জুতো চুরি, এই সব কিছু থেকে বেঁচে গেছিস, এবার তুই আমাদেরকেও বাঁচা, তাহলে তোকে ফেলে দিই। সবাই কি বলো?
হ্যাঁ অবশ্যই, ঠিক 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 ঠিক। শোন ভাইয়া, তুই আপাতত আমাদের 5,000 টাকা দে, আমরা একটু আইসক্রিম খেতে যাই, তোর কোনো কিছু ভাবারই দরকার নেই, পরেরটা পরে হবে।
1,000 টাকা কম তোমাদের কাছে তাই না? ভাই সব লাক্সারি আসছে।
হ্যাঁ কিছুটা তো লাক্সারি বটেই, এখন টাকা দে আর তুই থাক, আমরা যাই। ভাবি নিড স্পেস, ইউ নো।
হ্যাঁ বলছি, যা আই নো। ভাগ
আবির কিছু টাকা দিয়ে ছেলে ভাই বোনদের বিদায় করলো। এবার তার শিউলির কাছে আসার পালা। শিউলি খুব শখ করে খোপায় শিউলি ফুলে মালা পড়েছে, সে গন্ধে চারদিক ভরে উঠেছে। আবির এসে শিউলির পাশে বসে শিউলির হাত ধরে, হঠাৎ তার গা শিউরে উঠে।
দেখি
আবির দেখে শিউলিকে যেন আজ আরো বেশি সুন্দর লাগছে, ওর চোখে ঝিকঝিক করছে। আহ কি অদ্ভুত সুন্দর, এত সুন্দর তার বোন। আবির থতমত ভাবটা আস্তে আস্তে দূর হয়ে যায়।
না মানে এত সুন্দর লাগছে, আচ্ছা এত ঠান্ডা হয়ে আছে কেন বলতো? এসি অফ করে দিবে?
এসি অফ করতে হবে না, অভ্যস্ত করতেই হবে। ঠিক আছে
তুমি তাহলে ফ্রেশ হয়ে নিতে পারো।
ঠিক আছে। শিউলি ফ্রেশ হতে চলে যায়, আবির ফ্ল্যাশব্যাকের মতো ভাবতে থাকে তার এক বছরের জার্নিটা নিয়ে। ভাবতে ভাবতে একটা খটকা লাগে মনের অজান্তে, এমন সময় বাথরুম থেকে বের হয়ে আসে শিউলি। কি সুন্দর লাগছে তাকে, কিন্তু গলার দাগটা এমন দেখাচ্ছে কেন, আগের থেকে একটু বড় মনে হচ্ছে না?
এই তোমার এই গলার দাগটা আমি সত্যি আগে খেয়াল করিনি।
তার মানে তুমি আমাকে লক্ষ্যই করনি?
কি যে বলো না, লক্ষ্য না করলে কি তুমি আমার বউ হতে আস?
তা অবশ্য ঠিক, কিন্তু মন্দ বলনি।
চলো চলো কসমেটিক সার্জারি করে তোমার জন্মদাকে নির্মূল করি।
আবিরের হঠাৎ এই প্রস্তাবে চমকে যায় শিউলি। না বীর, জন্ম থেকে একটা স্মৃতি নিয়ে আছি, থাকি না অনুবাস কাজটি তো ঠিকই রাখছে। হ্যাঁ
তোমার যা ইচ্ছা, স্ত্রীর ইচ্ছাই তথাস্ত।
দুজনে হেসে ওঠে আর দেয়ালে কি যেন একটা নড়ে ওঠে, অদৃশ্য শরীর থেকে ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে মানুষের মুখ, যার চোখ নেই, আর চারপাশে গজিয়ে উঠতে থাকে আটটি বিভৎস পা।
আমার ভীষণ ভয় করছে, কি জানি কি জিনিস, কি অদ্ভুত মাকড়সা দেখা পাবো আমরা জানি না। আটটা পা বললেই গা কাটা দিয়ে উঠে, আর
আকৃতিটা মানুষের মতো বড়।
হ্যাঁ, সেটা দেখে বোঝা যাচ্ছে না কি, এবং যেটা দেখছি যে শিউলি এবং আবিরের বিয়ের রাত, আর সেই বিয়ের দিনই রাতে একটা অঘটন ঘটে, তার চাপে মাথার মানে মাথার কাছে ফ্যান খুলে পড়ে, একটা অঘটন ঘটছে বিয়ের শুরু থেকেই। বাড়ির সবার মন যে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না
এখন পর্যন্ত, সবাই আসলে দুর্ঘটনা ভাবছে। আসলে কি
আমার আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে, আমার মনে হয় কথা বলে তারপরে কি হলো তো দেখি তো। আচ্ছা পা আমরা আমরা আমি আর অপেক্ষা থাকতে পারছি না, বন্ধুরা প্লিজ সঙ্গে থাকুন না, লিখে পাঠাবার ঠিক আছে প্রচুর। সেদিন রাতে আবির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘরটা এত বেশি ঠান্ডা কেন? সে উঠে বসে, হঠাৎ মনে হলো পুরো রুমটা জুড়ে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভেজা মাটির মতো, সাথে পচা একটা গন্ধ। পাশে তাকিয়ে দেখে নিথর দিয়ে ঘুমাচ্ছে শিউলি। আচ্ছা, গলার দাগটা এত ফুটে উঠেছে মনে হচ্ছে কেউ যেন শিউলির গলা চেপে ধরে রেখেছিল। আবির ঘামতে থাকে, মনে হচ্ছে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। আবার এসে ছাড়বে, কি আশ্চর্য, ঠান্ডায় ঘুম ভেঙে এখন আবার গরম লাগছে, এটা কেমন কথা। এসি ছেড়ে আবার শুয়ে পড়লো আবির, আর ওর পেছনের দেয়ালে কুৎসিত ভাবে হেসে উঠলো চোখহীন সে দেয়াল চালিয়ে। দেয়াল চালিয়ে তার আট পায়ের এক পা দিয়ে কি একটা ইশারা করলো। শিউলির গলা থেকে কালো দাগটা ধীরে ধীরে সাপের মতো জ্যান্ত হয়ে গেল, রক্তকে জিত বের হয়ে গেল কালো দাগ। নেমে এলো শিউলির গলা থেকে, এখন দাগটা আবিরের গলা। আবির ঘুমের মাঝে ছটফট করছে, চোখ খুলছে না, চোখ খুলে শক্তিও না। আবি চোখ খুলতে পারল না, সে জানলই না তখন চোখ খুলে সে দেখতে পেত তার ঘরের ফ্যানের সাথে ঝুলছে একটা মরা লাশ, একটা অর্ধেক পচে যাওয়া লাশ। সকালে ঘুম থেকে ওঠার পর আবির কিছুই মনে করতে পারলো না, শুধু মনে হলো কি একটা ঘটনা যেন তাকে সারা রাত বিরক্ত করেছে। কি ব্যাপার, তুমি ঠিক আছো তো?
হ্যাঁ, কেন বলো তো?
লুক অ্যাট ইউ, চোখ পুরো বসে গেছে দেখো। আমার তো মনে হয় তোমার বোর চিন্তা সারা রাত তোমার ঘুমিয়ে আসে
না। আরে না, বোর চিন্তা না, আবার কত টাকায় গচ্চা দিতে হয় সেজন্য ঘুম হয়নি,
তাই না? স্বামী স্ত্রীর হাসি ঠাট্টার মাঝে এসে হাজির ভাই বোনের পঙ্গপাল। এখন শোয়েবার অমি হচ্ছে দলের নেতা, বাকিরা বড় ভাইয়ের কাছ থেকে নিরাপদ দূরত্বে আছে।
ভাইয়া, হ্যাঁ, হেলামি করো না, এবার নাস্তার টাকা ছাড়ো, আমরা বাইরে নাস্তা করব।
হ্যাঁ আমার, হ্যাঁ মামা বাড়ির আবদার পাইছো?
মামা বাড়ির আবদার না, কিন্তু চাতা বাড়ির আবদার তো বটেই।
নাস্তার বদলে চর খাবি।
ভাইয়া,
খাবি, তোমার গলার দাগটা একটু বেড়েছে মনে হচ্ছে।
অবি শিউলির দিকে তাকিয়ে প্রশ্নটা করেই ফেলে, কি বলো, দাগ কি বারণ তো?
না ভাবি, কালকেও তোমার গলার দাগ প্রায় 2 ইঞ্চির মতো ছিল, আজ তো এটা দেখে মনে হচ্ছে প্রায় 3 ইঞ্চি।
এই তুই যা, তোর স্কেল তুতে নিয়ে এসে মাপ, মেপা দেখ, যা।
সবাই হেসে উঠল, কিন্তু অমি কিছুটা গম্ভীর, বিষয়টা তার কাছে স্বাভাবিক ঠেকছে না। আরো অস্বাভাবিক ছিল আরেকটা বিষয়, যে অমি খেয়ালই করল না অমির মাথার উপরে সে মানুষ রূপে মাকড়সাটা এসে দেয়াল থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আচ্ছা, এটি কি তাকিয়ে থাকা বলে? কারণ এই দেয়াল চারিনীর তো চোখ নেই, এই দেয়াল চারিনীর চোখের কোটরে তো ভয়ঙ্কর অন্ধকার। সেদিন রাতে আবিদের আর ঘুম ভাঙল না, সে জানতে পারলো না দেয়াল চারিনীর মানবী তার গায়ের উপর উঠে এসেছে। সে দেখলো না তার ঘরময় পচে যাওয়া মাটির ক্যাঁচ থেকে আবহ,
সে জানল না কতক্ষণ সে কালো অদৃশ্য সাপের বেষ্টনী তার গলা আস্তে পৃষ্ঠে চেপে ধরেছিল, আর আর ফ্যানের সাথে ঝুলছিল এক তরুণীর লাশ। লাশ? সে কি লাশ হয়ে আছে নাকি অন্য কিছু? লাশ হয়ে গেছে, দেহটা কি করে তাকিয়ে আছে আদুরের দিকে, কিভাবে হাসছে? আমি জানতে পারল না তার ঘুমের সময় কোন অন্য জগতের বাসিন্দা হয়েছে, সে কি জানতে পারবে কখনো? আমরা কেউই জানি না, আবির কিংবা বন্ধুরা কিংবা আমি কিংবা অন্যজন কেউ জানতে পারবো না যে কি রহস্য আছে এবং এই রহস্যের সঙ্গে শিউলির বাড়ির সম্পর্ক।
মানে কখনো মনে হচ্ছে বাড়িটা অভিশপ্ত, কখনো মনে হচ্ছে শিউলির সাথে, আবার কখনো মনে হচ্ছে কি শিউলির সাথে কোনো কেউ এসেছে কিনা,
না কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমাকে একটা প্রশ্ন খুব মানে তাড়া করে ফেলছে যে একটা লাশ কোথা থেকে আসে এবং একটা হাসি শুনতে পায় একটা মেয়ে, আবার শিউলির গলায় একটা দাগ যেটা ক্রমশই বাড়ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কোনো কথা না বলেই আমরা সোজা গল্পে চলে যাই, কারণ আমার প্রথমত আমার ভীষণ ভয় লাগছে এবং আজকে আমার সত্যি আমার গাহিন হয়ে গেছে। বন্ধুদের সঙ্গেই থাকুন এবং আমাদের লিখতে থাকুন ট্রিপল 2 কুয়াশা চলছে, রেডিও 90.2, সঙ্গে আছি শর্মি
আর আমি আনন্দ,
দেখে পাঠ পাচ্ছি কারণ আরো একবার বলছি ট্রিপল 2। ভীষণ হট্টগোলের মাঝে ঘুম ভাঙলো আবির আর শিউলির। অমির অ্যাক্সিডেন্ট হয়েছে, শিউলি নিচে নামার আগে গলায় ওড়না পেঁচিয়ে নিল যাতে এই দাগ আবার কারো চোখে না পড়ে। আবিরের চট করে কিছু টাকা পকেটে নিয়ে নিল যদি দরকার হয়। মা বাবা ছোট ফুপু ছোট চাচি যারা যারা বাসায় সবাই নিচে নামলো।
আর বলো না চাচি, সকালে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাটা মচকে গেল।
এটা কোনো কথা, তুই দৌড় দিলি কেন?
সত্যি চাচা, আমি দৌড় দিতে চাইনি, দেখি কি আমার সামনে মেঝেতে একটুবার একটা মাকড়সা, আমি ওটাকে মারতে গিয়ে কেন যে দৌড় দিলাম।
তোর ওটাকে কেন মারতে হবে, ওটা কি তোর কোনো ক্ষতি করেছে?
ক্ষতি না করলে একজন আরেকজনকে মারতে পারে আবি, আর এমনটা হলে এরকম অঘটন ঘটতে পারে।
শিউলির এমন কথা চমকে উঠল সবাই, এই কথা এখানে বলার কারণ কেউই বুঝল না। অবশ্য এখন বোঝার সময়ও নেই, কারণ অমির মনে হয় পা ভেঙে গেছে, বেচারার পা ফুলে ঢোল হয়ে গেছে। আমির আর শহীদ মিলে ওকে হাসপাতালে নিয়ে গেল, ওদিকে বাড়ির কানা ঘুষে শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
একটা জিনিস লক্ষ্য করেছো ছোট ভাই, এই মেয়েটা আসার পর থেকেই?
হ্যাঁ, তা আর করিনি, প্রথমে মেজ ভাবির কি অবস্থা হবে বল, বেচারি এখনো বিছানায় কোনো কথাই বলতে পারে না।
আর আজ তো অমি, দেখো অমির কি হয়।
এই সব কথা আড়াল থেকে শুনতে পেল আবিরের মা। আবিরের মা অনেক ঠান্ডা মাথার হলেও বিষয়গুলো যে তিনি ভাবেননি তা নয়, কিন্তু এই যুগে এসে অপ্রীতিকর ঝামেলায় জড়াতে তিনি চান না। তিনি ঠিক করলেন সরাসরি কথা বলবেন ছেলের সাথে। আবিরকে ডেকে পাঠিয়েছেন তার মা, কিছু কথা না বললেই নয়, আবির বুঝতে পারছে বিষয়টাতে কি নিয়ে।
মা ডাকছিল?
হ্যাঁ আয় বস।
হ্যাঁ বলো।
কেমন লাগছে তোর নতুন জীবন?
কেমন লাগবে, মাত্রই তো বিয়ে করলাম, এখন আরো কত বোঝার আছে, তার উপর
তার উপর ইউপ ঝামেলা গুলো ভালো লাগছে না আমার, যাই হচ্ছে বাসায় কানা ঘুষা শুরু হয়ে যায়।
এটা আমিও খেয়াল করেছি মা, যার কেউ নেই তার পেছনে সবাই কথা বলে, আমরাই বা কি করতে পারি?
করতে তো পারি, তুই করবি কিনা তাই বল।
কি বলো?
তুই তোর বউকে নিয়ে কয়েকদিন বেরিয়ে আয়, আর বউয়ের চাচাদের খোঁজ কর, আমি এই পথে এদের মুখ বন্ধ করে রাখি, কি বলিস?
এত শর্ট নোটিসে কোথায় যাব?
কেন, তোদের ইউনিভার্সিটির ওদিকে কি যেন একটা গেস্ট হাউস আছে না, ওখান থেকে ঘুরে আয়, তোদের ওটাও হয়ে যাবে, কি যেন বলিস তোরা, হানিমুন।
মা
মা ছেলের দুষ্টুমিতে পরিবেশটা বেশ হালকা হয়ে উঠল, কিন্তু পাশ থেকে এই আলাপ শুনে ঠিকই হেসে উঠল সেই চোখের অবয়বটা। বিয়ের চার দিন শিউলিয়ার আবির রওনা হলো সংক্ষিপ্ত মধুচন্দ্রিমার উদ্দেশ্যে। যে রেস্ট হাউসে যাচ্ছি সেটা ইউনিভার্সিটির পরেই, সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে যেতে সেই দিকে রওনা হলো শেষমেশ যখন বাজে পাঁচটা। শীতকাল তাই রাত নামবে নামবে ভাব, গাড়িতে উঠে এসি নিউট্রাল করে দিল আবির, গাড়ি ছুটছে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। ঘন্টা দেড়েকের মাঝেই উঠে এলো তারা নিরিবিলি রাস্তায়, আবির গাড়ি চালাচ্ছে, শিউলি তার গায়ে জড়ানো শালটা পেছনে রাখছে। আবির হঠাৎ খেয়াল করলে শিউলির গলার দাগটা আরো বেশি স্পষ্ট, আরো বেশি চড়া, এই চার দিনের দাগটা ছড়িয়ে গেছে পুরো গলা।
আচ্ছা শিউলি, ব্যাপারটা অস্বাভাবিক তাই না?
কি
না, আসলে অনেক বলার পরেই খেয়াল করলাম তোমার গলার দাগটা আসলেই বাড়ছে, এখন তো সারা গলায় ছড়িয়ে গেছে।
ডাক্তার কেমন?
ডাক্তার
দেখলে কি মনে হয়? মনে হয় কেউ গলায় দড়ি পেঁচিয়ে মারা গেলে এমন দাগ হয়।
আবি রীতিমতো চমকে উঠে, একটা স্পিড ব্রেকার খেয়াল না করতে পারায় প্রচন্ড ঝাঁকুনি ছিল দুজন।
কি বলছো তোমরা?
একটা গল্প বলি শোনো। তোমাদের ইউনিভার্সিটিতে একটি মেয়ে পড়তো, সুলভ। বছর চারেক আগে তাকে বাজে প্রস্তাব দেয় এক পক্ষে, মনে আছে?
হ্যাঁ, কিন্তু সে তো লাপাত্তা, তার কোনো খোঁজই নেই।
আর মেয়েটি?
মেয়েটাও সবাই মনে করে শেষ পর্যন্ত তারা একসাথে পালিয়ে গিয়েছে।
মোটেই না, ছেলেটি মেয়েটির সাথে সব ঠিকঠাক করবে বলে মেয়েটিকে ডেকে আনি হোস্টেলের পেছনে। সেদিন ছুটিতে কেউ ছিল না আশেপাশে, বখাতে মেয়েটির দুর্যোগে করিয়ে দেয় সেই সুন্দর চোখ, আর মেয়েটিকে তখন কলার দড়ি পেঁকিয়ে ছড়িয়ে দেয় ওই হোস্টেলের পেছনের।
কি বলছো তুমি? আমরা কেউ জানি না কেন? তাহলে
কি করে জানবে? মেয়েটির কোন মেয়েটার খোঁজ করবে? তোমাদের হস্তের সুপার সেই মেয়েটির লাশ কাউকে না বলে কবর দিয়ে দেয়।
এবার একটু একটু করে ভয় পেতে লাগে, গাড়ি চালাতে রীতিমতো কষ্ট হচ্ছে, তার শ্বাস বন্ধ হয়ে আসছে।
এই সুপার হোস্টেলটা এখন
প্যারালাইজ, অন্যায় তাই বহন করছে। আর ওই দেখাতে নিজের বন্ধুর বাড়ির চাকতলা থেকে পড়ে আত্মহত্যা করেছে।
শিউলি প্লিজ বলো, তুমি এত কিছু জানলে কি করে?
আমি ভয়ে ভয়ে তাকাবো শিউলির দিকে, শিউলির মুখ গাড়ির জানলার দিকে ঘোরানো তাকে, শিউলি তাকায় আবির দিকে। কি বিভৎস শিউলি, কি বিভৎস সেই চেহারা,
সে যে চোখ নেই, সে চোখ থেকে সবুজ আভা বের হয়ে আসছে যেন, সে পেছন থেকে আটটা কুচি পা গজিয়ে গেল নিমেষের মধ্যে, আর গলা সে কালো দাগটা সাপ হয়ে আসতে থাকলো আবিরের দিকে। আবির মনের অজান্তে চিৎকার দিল, আবিরের গলা পেঁচিয়ে ছিল, ওপাশে শিউলির ফুটটা হাসছে, হেসেই যাচ্ছে। আবির গাড়ির কন্ট্রোল রাখতে পারছে না, উল্টো দিক থেকে আসছে একটা ট্রাক, আবির শুধু একটু চিৎকার দিতে পারলো। পরদিন সকালে আবিরের গাড়িটা পাওয়া গেল দোমড়ানো মোচড়ানো অবস্থায়। জীবিত উদ্ধার করা গেল আবিরকে, কিন্তু শুধু জীবিত, আপাতত কোমাতে। কখনো স্বাভাবিক জীবন ফিরে পাবে কিনা কেউ জানে না, আর ফিরে পেলেও মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে হাঁটতে পারবে না, আর মাথায় আঘাত লাগার কারণে কথাও বলতে পারবে না। একেবারে জীবন্ত একটা লাশ হয়ে গেল আবির, অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না সিঁড়ি। সবাই ধরে নিল লাশটা গুম হয়ে গেছে, যার কেউ নেই তাকে নিয়ে খুব একটা মাথামাথিও হল না। আবিরের পরিবারের সবাই এই অ্যাক্সিডেন্টের পর নতুন করে ভাবা শুরু করলো আবিরকে নিয়ে, দেখা যাক কি হয়। আবিরদের ইউনিভার্সিটিতে আবারও শেষ হলো আরেক ব্যাচের ফাইনাল পরীক্ষা। আবিরের পরের ব্যাচে বেশ ভালো ছাত্রী সুমন, বই খাতা নিয়ে হোস্টেল থেকে নেমে আসছে, বাসায় চলে যাবে। কেন গেল? হোস্টেলটা ভালো লাগে না তার, শুধু ভালো লাগে এই শিউলি যাচ্ছে। করিডোর দিয়ে হাঁটছে সে, এমন সময় তার কাছে ফোন পড়ল।
হ্যালো, তাই নাকি বলিস কি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আশ্চর্য অবাক ব্যাপার,
আমাকে কিছু বললেন
না তো? ফোনে কথা বলছিলাম, আমার এক সিনিয়র ভাইয়ের অ্যাক্সিডেন্ট।
না, ভাবলাম আপনি আমাকে নিয়ে কিছু বলছেন। সুমন মেয়েটির দিকে তাকিয়ে থ, এত সুন্দর চোখ, ভাবলো মেয়েটি কে।
আমার নাম সুমন, আপনি?
আমার নাম শিউলি, সোশিওলজি, নাইস টু মিট ইউ। সেই করিডোরে যতজন শিউলির চোখের প্রেমে পড়েছে, তার এক বছর পর হয় তারা গুম, না হলে সারা জীবন প্যারালাইজ হয়ে কাটিয়েছে। কারণ শিউলির নিথর দেহ এখনো সেই শিউলি গাছের নিচে চাপা পড়ে আছে, অযত্ন অবহেলা, আর আত্মা কখনো অবহেলা সহ্য করে না। আমি একেবারে নিশ্চিত যে গাহিম হয়ে গেছে সবার, যেমনটি আমি বলেছিলাম যে আজকের কাহিনী গাহিম করা। বহুদিনের সবার অনুরোধ আকুতি যে আমরা কেন কোনো ভূতের গল্প
ভূতের গল্প তো রহস্য থাকে, অনেকে প্রশ্ন ছিল, আমি বলেছি হ্যাঁ রহস্য থাকে। আজকে তেমনি একটি গল্প আমাদেরকে, যে গল্পটি যার গল্প সেই স্ক্রিপ্ট করেছে গল্পটি, আর তার নাম তো জানিয়ে দিচ্ছি, রুম্পা ফারজানা জামান, যার গল্প আমরা আগেও সম্প্রচার করেছি এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন যথারীতি সাকি ফারজানা এবং অসাধারণ সাউন্ড এবং এডিটিং এ ছিলেন খালিদ। আর যারা অভিনয় করেছেন তাদের তারা হচ্ছেন সাকি, জাহিদ, খালিদ, কাফি, সিফাত, মিলু, নিপা, সাকিব, কাঞ্চন, সুদীপ এবং পুরো কুয়াশা টিমকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই এবারও আমাকে কি বলবো উঠে দেবার জন্য, কারণ আমাকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টেনশনের মধ্যে থাকতে, এবং আমি একটু অন্যদিকে মাইন্ডটা ডাইভার্ট করতে চাচ্ছি, কারণ যে অট্টহাসি দিয়ে শেষ হলো এই হাসি বলে সারা রাত থেকে যাবে কানে, কি বল অনিন্দ্য? আর এই ফাঁকে বন্ধুরা এস এম এস পাঠিয়েছে, কারণ আমি বলছি সার্ভারে প্রবলেম আছে, ফেসবুকে আমি ঢুকতে পারছি না ফ্যান পেজে, যে কারণে ফ্যান পেজে যেতে পারিনি, পরে ফ্যান পেজে আমি উত্তর দিয়ে দিব বাড়ি গিয়ে। প্রথমে লিখে হচ্ছে হিমেল চাকমা চিটাগং নেভি গেট থেকে, হ্যালো শর্মিন অ্যান্ড অনিন্দ্যদা, আজকের কুয়াশা জোস হয়েছে। আর শিমুল লিখেছে তারাই কিশোরগঞ্জ থেকে, সত্যি ভাইয়া অ্যান্ড আপু আজ এই কুয়াশার রাতে কুয়াশা খুব রকিং লাগছে, আজ তোমাদের সাথে সারাটা সময় আছি। আর লিখেছি লিটল কিশোরগঞ্জ থেকে, আবির এবং শিউলির স্টোরিটা খুবই ভালো লাগছে। চিটাগং থেকে কি শাহাহিম লিখেছে, শারমিন খুব ভয় লাগছে তবুও শুনছি। আর আবির খান লিখেছে, এখানে একটা আবির খান আছে, আপু আমি ভীষণ ভয়ে কাঁপছি, আমি তো আর বিয়েই করবো না যে গল্প শুনছি। আর ছোয়া লিখেছে করিমগঞ্জ থেকে, শিউলি এবং আবিরের গল্পটা খুব হন্টেড মনে হচ্ছে। আর একটা ছোট্ট বিরতি নেব আমরা, একেবারেই যেটা বলে মিনি বিরতি, তারপর আবার ফিরে আসছি, ফিরে এসে আপনাদের বাকি এসএমএসগুলো পড়বো। চলছে কুয়াশা বেশি মিডিয়া ফোন 90.1 দিয়ে, সঙ্গে আছি নিশর্মিন
আর আমি অনিন্দ।
কুয়াশা এখন নাই, কুয়াশা এখন হালকা হয়ে গেছে, অর্থাৎ আমরা রহস্যটা ভেদ করে ফেলেছি, কিন্তু প্রচুর এস এম এস আছে যেগুলো পড়ে আমরা আজকে বিদায় নেব। চিটাগং থেকে হ্যাপি লিখেছে, আমি ভয় নড়তে পারছি না, একবার স্টোনের মতো অনড় হয়ে আছি, নড়তেও ভয় লাগছে, কুয়াশা রক্স, থ্যাংক ইউ। আর আচ্ছা শিমুল লিখেছে কিশোরগঞ্জ থেকে, সত্যি ভাইয়া আপু আজ এই কুয়াশার রাতে কুয়াশা খুব রকিং লাগছে, আজ তোমাদের এটা আমি পড়েছি বোধ হয় একবার, আজকের অনুষ্ঠান ভালো হচ্ছে, থ্যাংক ইউ এবিসি রেডিও, কিন্তু নাম পাঠাইনি। আর লিখেছে আই এম নিউ ফ্রেন্ড, এই জায়গাটা কোথাও স্টোরি, এই জায়গাটা ঢাকার আশেপাশে কোথাও, জায়গাটার নাম জানতে হলে আমাকে এখন এত রাতে রুম্পাকে ফোন করতে হবে যিনি গল্পটি লিখেছেন, কেন যাবেন নাকি আপনি সেখানে। আর হুমায়ুন লিখেছে টঙ্গী থেকে, আমাদের জিবিসি এক্সাম, তারপরেও আমরা কুয়াশা শুনছি, দোয়া করবেন, অবশ্যই দোয়া করি। হেফাজত লিখেছে চিটাগং থেকে, কথাগুলো বিশ্বাস হচ্ছে না তবুও শুনছি, আজকের অনুষ্ঠান ভালো হয়েছে, থ্যাংক ইউ বিসি রেডিও, আজকের কুয়াশা শুনে কুয়াশা খুব ভয় বাট মজারও। নিশাত লিখেছে রাঙামাটি থেকে, তানভীর লিখেছে নিউ ইস্কাটন থেকে, এমন একটি মেয়েকে আমিও বিয়ে করেছিলাম, লাকিলি আমি অ্যাক্সিডেন্টের পর বেঁচে গেছি, এটা বোধহয় সত্যি না, সেও আর কি গল্প ঠাট্টা করে লিখেছে, কারণ পরে যে সাইনটা দিয়েছে তাকে সেটাই মিন করে। আচ্ছা জুলাই চিটাগং থেকে লিখেছে, আমি যে গল্প শুনলাম, আমি কোনো মেয়েকে যদি আকর্ষণীয় লাগে তবে আমি তার দিকে কোনো দৃষ্টিতেই তাকাবো না। শওকত লিখেছে ফার্ম গেট থেকে, আপু ইটস আ গ্রেট স্টোরি, থ্যাংক ইউ। আর লিখেছে আজকের গল্পটা শুনে খুব ভয় লাগছে, আর এরকম গল্প যাতে প্রতি সপ্তাহে থাকে, আমাদের নানা ধরনের রহস্যের গল্প থাকে, প্রতি সপ্তাহে একই রকম গল্প আমরা প্রচার করি না, তবে রহস্যের গল্প থাকে, আমাদের প্রতি গল্পেরই একটা আলাদা আকর্ষণ থাকে। শারমিন বাগল শিলা লিখেছে, ও শারমিন আপু ভয় লাগছে তো, কি করি বলতো, কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো। লিখেছে এটা সতু, আপু আজকের গল্পটা শুনে খুব ভয় লাগছে, আর এরকম গল্প এটা আরেকবার পড়া হয়েছে, একই এসএস বারবার আসছে। রাজ রহিম নসিনী থেকে লিখেছে, শারমিন আপু আমার লাভারের নামও শিউলি, আমার খুব ভয় লাগছে এখন, আপু আমার লাভারের নাম শিউলি, এটা লিখেছে আশাদ, অনেকেরই প্রেমিকার নাম বা হয়তো স্ত্রীর নাম শিউলি, তারা সাবধানে থাকবেন, এটুকু বলছি আর কি। জাহিদুল করিম লিখেছেন, জাহিদুল করিম শ্রাবণ লিখেছেন, অসম্ভব সুন্দর একটা ভৌতিক গল্প শুনলাম, সারা শরীর হিম হয়ে গেল। থ্যাংকস এবিসি, থ্যাংকস কুয়াশা, এবিসি তো বটেই, সঙ্গে কুয়াশা টিম, এটাও লিখতে হবে। রাফি লিখেছে চিটাগং থেকে, থ্যাংকস লট রুম্পা ফারজানা, হোয়াট আ স্ক্রিপ্ট, থ্যাংকস অলসো সাউন্ড এডিটর, আচ্ছা ন্যারেটর বা পাশে যে আরেকটা বন্ধু আছে তাদের জন্য কিছু, আচ্ছা বিট পুরো কুয়াশা টিমেরই আসলে এই ধন্যবাদ সবার প্রাপ্য। ডেফিনেটলি যে স্ক্রিপ্ট দিয়েছেন তাকে তো বটে, এবং যে সাউন্ড তৈরি করেছেন অসাধারণ, তাকে তো আলাদা করে বলতেই হয়, ধন্যবাদ জানাতেই হয়। বিধি লিখেছে মিরপুর থেকে, শামিন আপু আজকে স্টোরিটা খুব নাইস আপু, যেসব ছেলেরা ধোকা দেয় মেয়েদের তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া উচিত, তুমি কি বলো? শাস্তি দেওয়া উচিত আমার মনে হয় প্রকৃতি হোক বা সৃষ্টিকর্তা হোক, তাদের কিন্তু একটা পরিণতি হয়, খুব করুণ পরিণতি।
আরেকটা বিষয় এখানে আবির কিন্তু এরকম কিছু হয়নি, আবির
দেখছেন কারণ তার বিশ্বাসই নষ্ট হয়ে গেছিল পুরুষদের প্রতি, যে কারণে তার অতৃপ্ত আত্মা সেরকম ভাবে প্রতিশোধ নিতে সব ছেলেদের উপর। ইমন চিটাগং থেকে লিখেছে আপু ভয় লাগছে, রাইনা লিখেছে আপু তোমাদের আগের এই স্টোরিটা অসম ছিল, কুয়াশা লিখেছে আপু এতদিন ধরে শুনছি কোনোদিন ভয় পাইনি আজ ভয় পেলাম, এটা লিখেছি মৌমিতা। অনামিকা লিখেছি চিটাগং থেকে আপু আজ ফার্স্ট কুয়াশা শুনছি, সো অসম, খুবই ভয় লাগছে শামিন আপু অ্যান্ড অনিন্দ্রদা। তুর্য লিখেছি উত্তরা থেকে, দেখি সত্যি স্টোরি হতে পারে, আজকের গল্পটা এত ভালো লাগেনি, সিরিয়াল কিলারদের নিয়ে আরো এপিসোড হলে খুশি হব, সবাইকে খুশি করতে গেলে আমরা পাগল হয়ে যাবো। তো ভবিষ্যতে অবশ্যই সিরিয়াল কিলারদের নিয়ে আসবে, কারণ গত সপ্তাহে হয়ে গেছে সিরিয়াল কিলার নিয়ে, আবারও যদি একই জিনিস রিপিট করি, আমি চাই কুয়াশায় বৈচিত্র্য থাকুক, রহস্যের বৈচিত্র্য। আর দয়া করে কেউ রহস্য ছাড়া অন্য কোনো গল্প, প্রেমের গল্প বা এরকম কোনো সাধারণ মানে প্রাত্যহিক জীবনের কোনো একটা ঘটনা লিখে পাঠাবেন না, যদি লিখেও পাঠান সেখানে রহস্য থাকতে হবে। আচ্ছা চিটাগং থেকে জীবন লিখেছে আপু আজকের কুয়াশা অনেক ভালো লেগেছে, ওমরও চিটাগং ইউনিভার্সিটি থেকে লিখেছে আপু আমার ভয় করছে, ভেরি নাইস অনেক ধন্যবাদ, প্রথম কুয়াশা শুনলাম রীতিমতো ঠান্ডা হয়ে গেছি। আচ্ছা অয়ন লিখেছে মিরপুর থেকে আপু আর ভূতের গল্প দরকার নাই, আর একটু হলে তো হার্ট অ্যাটাক করতাম। এস আই সুহিল চিটাগং থেকে লিখেছে আপনি তোমার ভয়েস অ্যান্ড কুয়াশা অসম, অনিন্দ্রদা অসম স্টোরি বাট আমাকে আজ ট্রুলি খুবই ভয় পাইয়ে দিয়েছ, এটা কি ট্রু? আমিও মাকড়সা ভয় পাই, আমার কি হবে? তোমাকে লিখেছে তুমি উত্তর দিবে।
মাকড়সা আসলে সবাই ভয় পায় এবং স্টোরিটা ট্রু কিনা এটা আসলে পরে বলা যাবে, আমাদের স্ক্রিপ্ট যিনি করেছেন উনি বলতে পারবেন,
সত্যি ঘটনা
অবলম্বন করেছে।
আর বড় আদনান লিখেছে ঢাকা থেকে, শামিন আপি কাহিনীটা দারুণ হয়েছে, ভয় ভয় পেয়েছি। জয় উত্তরা থেকে লিখেছে সাকিব ফারজানা আপুর অ্যাক্টিংটা হরবল ছিল। হ্যাঁ সাকিব ফারজানা অত্যন্ত ট্যালেন্টেড, সে অভিনয় যেমন দুর্দান্ত করে তেমনি অভিনয় নাট্যাংশ চমৎকার পরিচালনা করে। বিবেক লিখেছে ঢাকা থেকে আপু কেমন আছো, অনেক ভয় পেয়েছি, সাকিব আপু যে হাসলো অনেক ভয় লাগলো, আপুকে বলো এসব না করতে, আছে বলে দেবো, আপু যদি এসব না করে তাহলে আমার কুয়াশা এই অট্টহাসি ভয়ঙ্কর হাসিগুলি কে দেবে। কুয়াশা আজকে লিখেছে আমি শাহেদ লালবাগ, আচ্ছা আপনি আগে কুয়াশা লিখেছেন কেন, আমি ভেবেছি নামই বোধ হয় কুয়াশা। লালবাগ থেকে আজ বোধ হয় আপু ভয়ের জন্য বিপির মতো শুধু সোমবারের জন্য, আমি আপনার লেখাটা কিছু অসংলগ্ন লেখা এবং অসম্পূর্ণ। আমি তুর্য হালিসহ চিটাগং থেকে, শামিন আপু কি কাহিনী শুনালে, আমি তো একদম কম্বলের ভেতরে। সুজাত লিখেছে শাহজাহানপুর থেকে এক্সট্রিমলি হন্টেড, আচ্ছা আমি তুর্য আই লাভ ইউ, তুমি গল্পের মাঝে ডিস্টার্ব করবে না, এটা এগুলো আগে আর কি কথার মাঝখানে, আমরা কিন্তু একটু ডিস্টার্ব করিনি, আজকে একেবারেই কথা বলিনি। আজকের গল্পটা অনেক ভয়ের, ফরিদাবাদ থেকে মইনুল সাকিব লালন লিখেছে, আচ্ছা অসম স্টোরি বাট ইটস নট দ্যাট ইজি টু স্কেয়ার মি এথনিকা, এথনিকা তোমার যে কত সাহস সেটা না, ইথিকা সরি আমি যে আমার একটা কাজিন বোধ হয় কেউ পরিচিত না, ইথিকা তো যাই হোক, এর চেয়ে তো ভয়ঙ্কর গল্প তোমাকে শোনালাম ভবিষ্যতে, যাতে তুমি নিজেই লিখে পাঠাও যে কুয়াশা শুনে ভয় রাতে ঘুমাতে পারিনি। আর যে লিখেছে আমার নাম জনি, হাই আপু এই কি শোনালে, আমার এখন ভীষণ ভয় লাগছে, অসম। সজীব লিখেছে আলমবাগ থেকে, শামিন আপু আজকের গল্প ভালো হয়নি, তেমন রহস্য ছিল না, সবাইকে খুশি করা তো সম্ভব না, কিন্তু অধিকাংশ
খুবই ভালো ছিল। দেখ পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই থাকবে।
আসলে শারমিন মানে ওই চিৎকার এবং পুরো ঘটনাটা এখনো কিন্তু কানে বাজছে আমাদের।
এটা একটা রহস্য তো অবশ্যই ছিল। ও কেমন এটা এর থেকে বেশি রহস্য কি থাকবে? তাহলে একটা কাজ করতে এমন একটা জায়গায় শেষ করে দিতাম যে অসম্পূর্ণ থাকুক, তাহলে তোমার মনে হতো যে হ্যাঁ কিছু একটা বাকি আছে এখন। আর নাইম লিখেছে চিটাগং থেকে, চিটাগং কালুরঘাট থেকে। হাই শারমিন আপু, হাউ আর ইউ? সো নাইস স্টোরি, আই লাইক এবিসি রেডিও। আমাকে খুব মশা কামড়াচ্ছে। মশা কামড়াচ্ছে এটার অ্যান্সার আমাদেরকে দিয়ে দিতে হবে? তাহলে এত বিজ্ঞাপন মশা মারার ওষুধের, তাদের তো তার কাজ সব বন্ধ হয়ে যাবে, তাহলে আমরাই সেই কথাগুলো বলি দিই। আচ্ছা, নাম রাশিদুল ইসলাম। রহস্যটা শুনে আমার স্ত্রী ভয়ে অস্থিরতা ভোগ করছে। আপনি তাকে শান্ত করুন, বলুন যেটা গল্প, ভয়ের কিছু নেই। চিটাগং থেকে আরো লিখেছেন রিদওয়াইন। আচ্ছা, রিদওয়াইন লিখেছেন আজকে আমার অনেক ভয় লাগছে, আমার গাটা ঝিমঝিম করছে। মেরাজ চিটাগং থেকে লিখেছে কর্নেলহাট থেকে, আজকের কুয়াশাটা কিন্তু খুবই অসম হয়েছে আপু, আমি সব সময় তোমাদের তোমাদের লিখি কিন্তু তোমরা পড়ো না, তাই মনটা খারাপ লাগে।
আমরা শুনে ঘুরে দিলাম।
হ্যাঁ, আজকে পড়া হয়ে গেল। নাসির খান লিখেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাশ শাইতানির রাজীম, বেশি ভয় পেয়েছে মনে হচ্ছে। আর আমরা সাত ফ্রেন্ড মিলে কুয়াশা শুনছি, যদিও আমাদের জিডিসি এক্সাম, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। অল দা বেস্ট। আর জলিন লিখেছে টাঙ্গাইল থেকে যে আজকের স্টোরিটা অনেক অসম ছিল। আর শোয়েব লিখেছে জোশ রিজভি চিটাগং থেকে লিখেছে আরে বাপরে এরকম ঘটনা আগে কখনো শুনিনি আপু, আমার মনে হচ্ছে আমি যেন শিউলিকে দেখেছি, খুব ভয় করছে, এত এত ভয়ঙ্কর। নাজিয়া মিরপুর থেকে লিখেছে আমি স্পাইডার খুবই ভয় পাই, এই গল্প শুনে আরো ভয় লাগছে। রতন লিখেছে আমার আর আগের মতো কাশি আছে, এটা অন্য প্রসঙ্গ, একেবারে প্রেম প্রসঙ্গের কথা। আরেকদিন লিখেছেন মুন ফ্রম ভিক্টোরিয়া পার্ক, লিখেছে শ্যামিন আপু ভয়াবহ গল্প শোনালে, আই ফিয়ার স্পাইডার ভেরি মাচ। সবুজ লিখেছে আপু খুব ভয় লাগছে, খুব। ডিয়ার আপি তোমার আর কি, ও আচ্ছা, আমার একটা ফোবিয়া নিয়ে তুমি খুবই চিন্তিত, এত সুইট একটা আপনি এমন একটা জিনিস ভয় পায়, জিনিসটা কি সুইট নাকি, কি কথা লিখবে তুমি হিমেন, তোমার সাথে কথা নাই আমার। আচ্ছা, স্বামী লিখেছে মোহাম্মদপুর থেকে আমার প্রচন্ড ভয় করছে, আমি একা বসে বাসায় কুয়াশা শুনছি কিন্তু কুয়াশা শোনার মতো অবস্থা আমার নেই। আর শিমুলেটটা পড়া হয়ে গেছে, প্রচুর এসএমএস আজকে, প্রচুর এই সুযোগ আছে একটু এসএমএস পড়ার। আচ্ছা, রায়হান লিখেছে গাইবান্ধা থেকে শারমিন এবং ভাইয়া, শারমিন ভাইয়া এন্ড আপু, শারমিন আপু এন্ড ভাইয়া হবে, খুবই ভয় লাগছে, ভয় আসলে উল্টো পাল্টা
উল্টো পাল্টা হয়ে গেছে।
স্টোরিটা খুবই সুন্দর। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা বেশ অনেকক্ষণ এসএমএস পড়েছি বন্ধুদের। আজকে যেহেতু আমাদের মানে ইন্টারনেটে ঝামেলা আছে, যে কারণে আমরা ফ্যান পেজ গুলো তো যেতে পারিনি আজকে, তো আমি চেষ্টা করবো বাড়ি গিয়ে ফ্যান পেজে সবার উত্তর দিতে। আশা করি আজকে কুয়াশাটা যারা খুবই ভয় পেয়েছে, তো সবাইকে বলছি মাকড়সা খুবই একটি ভয়ঙ্কর এবং ভীতিকর প্রাণী, মাকড়সা থেকে সাবধানে থাকবেন, কিন্তু সবসময় প্রতি সোমবার রাতে শ্যামিন এবং অনিন্দের সঙ্গে কুয়াশায় থাকবেন। আবার কথা হবে, শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.